রাশি সানডে সাসপেন্স কান টান উত্তেজনা।
জল একটু জল দেবে?
জানলার কলসিতে জল আছে, দিচ্ছি মাইজি। এই যে এই যে এনে জলটা।
সকালে ডাক্তার সাহেবকে ডাকবো গো দিদি, এখন একটু ঘুমাও। চিতনাকাণ্ড, ওই দেখো ওই দেখো, গলায় দাঁতের দাগ। ভাইজি, দিদি,
বাংলা ও বিশ্ব সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। তবে আজ গল্প নয়, আজ এক সত্যি ঘটনা যা কোন রোমহর্ষক গল্পের চেয়ে কোনো অংশে কম নয়। আজ আপনার জন্য 1948 সালে লেখা জিম কর্বেটের দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ অবলম্বনে রুদ্রপ্রয়াগের মানুষ খেকো। অডিও নাট্যরূপ জিনিয়া রায়। জিম কর্বেটের জন্ম 25 জুলাই 1875 সালে ব্রিটিশ ভারতের নৈনিতালে এবং মৃত্যু 19 এপ্রিল 1955 সালে কেনিয়ায়। তিনি ছিলেন একজন ব্রিটিশ ভারতীয় শিকারী, প্রকৃতিপ্রেমী ও লেখক, যিনি মূলত মানুষ খেকো বাঘ ও চিতাবাঘ শিকার করার জন্য বিখ্যাত। জিম কর্বেট উত্তর ভারতের কুমায়ুন অঞ্চলে বহু বিপজ্জনক বাঘ ও চিতাবাঘ হত্যা করেন, যারা বহু মানুষের প্রাণ নিয়েছিল। তবে পরবর্তীকালে তিনি শিকারের বদলে বন্যপ্রাণ সংরক্ষণে মনোনিবেশ করেন। তিনি দ্য ম্যান ইটার্স অফ কুমায়ুন, জাঙ্গল লোর, দ্য টেম্পল টাইগারের মতো বিখ্যাত গ্রন্থ লেখেন, যা আজও জনপ্রিয়। জিম কর্বেটের উদ্যোগেই ভারতে প্রথম ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠিত হয়, যা পরবর্তীকালে তার নামানুসারে জিম কর্বেট ন্যাশনাল পার্ক নামে পরিচিত হয়। জিম কর্বেটের চরিত্রে গৌরব চক্রবর্তী। জিম কর্বেটের 150তম জন্মবার্ষিকী উপলক্ষে সানডে সাসপেন্সের বিশেষ নিবেদন রুদ্রপ্রয়াগের মানুষ খেকো।
আপনি যদি ভারতের রৌদ্রতপ্ত সমতল ভূমিতে বসবাসকারী কোনো হিন্দু হয়ে থাকেন, আর যদি আপনার সংকল্প থাকে দেশের প্রাচীন পুণ্যতীর্থ কেদারনাথ বদ্রীনাথ যাত্রার, তাহলে আপনাকে সেই তীর্থযাত্রার সূচনা করতে হবে হরিদ্বার থেকে।
হর হর গঙ্গে, হর হর গঙ্গে, হর হর গঙ্গে,
হর হর গঙ্গে। চলো চলো, হরকি পৌড়িতে ডুব দিয়ে তারপর মন্দিরে ঢুকবো।
হ্যাঁ হ্যাঁ, মন্দিরে দানও তো করতে হবে, চলো চলো।
আর ওই গরিব কুষ্ঠরোগীদেরও কিন্তু কিছু কিছু দিতে হবে, না হলেই কি জানি বাবা, সবাই তো বলে ওদের হাতে কিছু তুলে না দিলে ওদের অভিশাপ লাগবে, তীর্থযাত্রা শুরুতেই না শেষ হয়ে যায়।
কুষ্ঠরোগীদের অভিশাপ কতটা গায়ে লাগবে সেটা বলা না গেলেও এর পরের পথটা যে একটু অন্যরকম তা বলাই বাহুল্য। ঋষিকেশের দিকে রওনা হলেই কিছুদূর গিয়ে প্রথমেই পরিচয় ঘটবে কালা কম্বলিওয়ালাদের সাথে। কালো কম্বলধারী এই সন্ন্যাসীরা তীর্থের দানের অর্থে গড়ে তুলেছেন হাসপাতাল, পান্থশালা, আশ্রয় কেন্দ্র, গরিবদের খাবার ব্যবস্থা। সেবক হিসেবে এদের অত্যন্ত সুনাম, এদের শিষ্য সংখ্যাও বড় কম নয়। ঋষিকেশ পার হয়ে এগোতে হবে লক্ষ্মণ ঝুলার দিকে, গঙ্গার ওপর ঝুলন্ত সেতু। যেখানে রাস্তা দখল করে বসে থাকা লালমুখো বাঁদরগুলোকে মিষ্টি বা ভাজা ছোলা দিয়ে তুষ্ট না করলে সেতু পারাপার রীতিমতো কষ্টকর। আরো এগিয়ে গেলে একসময় আপনি পৌঁছে যাবেন প্রাচীন শ্রীনগরে। ইতিহাস, ধর্ম, বাণিজ্য কেন্দ্র সবেতেই যে শহরের গুরুত্ব অপরিসীম। আর এইভাবেই চড়াই উত্তরাইয়ে ভরা এক সুদীর্ঘ বিপদ সংকুল পথ পেরিয়ে অবশেষে আপনি পৌঁছবেন রুদ্রপ্রয়াগ। এখান থেকে অলকনন্দা পেরিয়ে মন্দাকিনীর বাঁ তীর ধরে চড়াই পথে কেদারনাথের দিকে এগিয়ে যাবেন আপনি। অত্যন্ত খাড়া চড়াই, অবিশ্বাস্য কঠিন এক পথ আপনার সামনে, যে পথে আপনারই মতো আরো না জানি কত শত পুণ্যার্থী হেঁটে গিয়েছে। এত কষ্ট বাধা সহ্য করেও আপনি এমন এক এলাকার মধ্যে দিয়ে হেঁটে যাবেন যেখানে অপেক্ষা করে রয়েছে এমন এক ভয়াল উপস্থিতি যার নাম শুনলে পাহাড়ে বাতাসও থমকে যায়। আমি এডওয়ার্ড জেমস কর্বেট, তবে এদেশের মানুষ আমাকে চেনে জিম কর্বেট নামে। আমার জন্ম নৈনিতালে, হিমালয়ের শান্ত ছায়াতলে। ছোটবেলা কেটেছে গাড়োয়াল কুমাউনের অরণ্য ঘিরে। বন, জঙ্গল, পাহাড়, নদী বরাবরই এদের সঙ্গেই ছিল আমার নাড়ির টান। ভয়, বিপদ আর প্রকৃতির নির্জন আহ্বান, এসবই আমার জীবনের অবিচ্ছেদ্য সঙ্গী। দের আর ইভেন্টস ইন ওয়ানস লাইফ উইচ নো ম্যাটার হাউ রিমোট নেভার ফেড ফ্রম মেমরি। বহু রাত কেটেছে জঙ্গলের পথে পথে, আর সেখানে এমন সব ঘটনা ঘটেছে যা ভুলতে চাইলেও ভোলা কঠিন। একসময় এই পথে সামনাসামনি হতে হয়েছিল তার, যার জন্য সেদিন রুদ্রপ্রয়াগের আকাশ ভারী হয়ে উঠেছিল আতঙ্কে। দিনের আলো নিভে এসেছিল নরমাংসের লোভে পাগল এক লেপার্ডের ছায়ায়। সেই রোমহর্ষক বিবরণ, ছায়ার সঙ্গে আমার সেই অন্তহীন কুস্তি, আজ শোনাব সেই মৃত্যু বিভীষিকার হাতছানির ইতিহাস। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার কয়েক বছর পরের কথা, 1920-এর দশক। হিমালয়ের পাদদেশের প্রায় 500 বর্গমাইল এলাকা জুড়ে তখন ছেয়েছিল এক নিদারুণ আতঙ্ক। সূর্যাস্তের পর গ্রামগুলোর মানুষজন বাড়ি থেকে বেরোনো একরকম বন্ধই করে দিয়েছিলেন। না, সেনাবাহিনী নয়, চোর ডাকাতের ভয়েও নয়, গ্রামবাসীর আতঙ্কের একমাত্র কারণ ছিল একটা লেপার্ড। সেই লেপার্ড যার কুখ্যাতি দেশে বিদেশে তাকে করে তুলেছিল দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ। শতাধিক প্রাণ কেড়ে নেওয়ার পর সেখানকার ডেপুটি কমিশনার এবং আমার বন্ধু উইলিয়াম ইবসনের উদ্বেগ আমাকে টেনে নিয়ে গেছিল সেই হিংস্র নরখাদকের খোঁজে। সেখানে পৌঁছে আমার প্রথম কাজই ছিল গ্রামবাসীদের কাছ থেকে লেপার্ডটা সম্পর্কে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা, জেনে নেওয়া তার চালচলন, শিকারের ধরন আর সেই ধূর্ত শিকারীর প্রতিটি অভ্যেস। কারণ ওই নরখাদকের আচরণই আমাকে বলে দেবে ওকে মারার মাস্টার প্ল্যান। গাড়োয়াল এসে প্রথম কানে এলো এক 14 বছরের ছেলের মর্মান্তিক মৃত্যুর কথা।
সাহেব, সাহেব, আসলে বাপ মা মরা কানাইহা আমার বাড়িতেই আশ্রিত ছিল। আমার ছাগলগুলোকে রোজ চড়াতে নিয়ে যেত, সন্ধেবেলায় ফিরে এসে ওদের খামারে ঢুকিয়ে দিয়ে ওখানেই চারটি খেয়ে সেও ওখানেই মানে মানে খামারের ভিতরেই শুয়ে পড়ত আর কি।
খামারের ভেতরে? ওই ছোট্ট অন্ধকার ঘরের ভেতরে থাকতো ওই 14 বছরের ছেলেটা? তাও আবার ছাগলগুলোর সঙ্গে?
আগে সাহেব, মানে ও তো ছোট জাতের, তাই আর কি বাড়ির ভিতরে জায়গা দিতে পারিনি। তবে তবে ছেলেটার বুদ্ধি ছিল বলতে হবে। ঘরের ভিতরে একটা কোণায় দিব্যি খানিকটা জায়গা করে বেড়া দিয়ে রেখেছিল।
বুঝলাম, তারপর?
সেদিন রাতেও ও ভিতরেই ছিল, ও ভিতরে ঢুকে যাওয়ার পর আমি নিজে দরজা আটকে শিকল তুলে দিয়েছিলাম। দরজাটা তো সেরকম পোক্ত নয়, তাই শিকল যাতে খুলে না যায় তার জন্য আংটার মুখটায় একটা কাঠের টুকরো গুঁজে রাখতাম। ভিতর থেকে কানাইয়াও একটা ভারী পাথর ঠেলে রাখত দরজাটার গায়ে। মানে সাহেব, ওই দরজা চট করে কেউ খুলে ফেলতে পারত না, অন্তত সেই রাতের আগে অবধি আমরা সেরকমটাই ভেবেছিলাম।
কি হয়েছিল সে রাতে?
সে কি ভয়াবহ ব্যাপার সাহেব, রাতে আমরা কেউ কি ছুটি টের পাইনি। ভোরের দিকে ছাগলগুলোর ডাক শুনতে পেলাম, মানে সে ভয় পেয়ে গেলে যেরকম ডাকে সেই রকম আর কি। খামার ঘরের কাছে গিয়ে দেখি ঘর ফাঁকা, ছাগলগুলো তো পালিয়ে বেঁচেছিল, কিন্তু কানাইয়া সেখানে ছিল না। আর এদিকে দরজা হাট করে খোলা, আর ওই দরজার গায়ে সাহেব, দরজার গায়ে জানেন অনেকগুলো নখের আঁচড়।
ছাগলগুলোর কিছু হয়নি?
না সাহেব, অবাক কাণ্ড, 40টা ছাগল কি পরে খুঁজে পেয়েছি, একটার গায়েও সামান্য আঁচড় অব্দি ছিল না।
কানাইয়ার খোঁজ পেলে?
হ্যাঁ সাহেব, সকালে দল বেঁধে অনেক খোঁজাখুঁজি করলাম, শেষে পাহাড়ের খাদ পেরিয়ে নিচের ঢালে একটা একটা ঝোপের মধ্যে ছেলেটা রক্তমাখা জামা কাপড় আর আর কয়েকটা কয়েকটা হাড়গোড় পড়ে থাকতে দেখি। ছেলেটার সৎকার করার জন্য ওইটুকুই।
আগের ঘটনা যদি লেপার্ডটার শক্তির পরিচয় দেয়, তাহলে এর পরের ঘটনাটা তার প্রায় অলৌকিক এক চরিত্রের বর্ণনা দিল।
সাহেব, মনোজ রোজ সন্ধে করে আমার বাড়িতে আসত, আমরা একটু আদ্রু ওই তামাক টানতাম আর গল্প করতাম। সেদিন সন্ধেবেলাতেও নিয়ম করে মনোজ এলো আমার বাড়ির দাওয়াটা একটু সোজা গিয়ে ওই ডান দিকে ঢুকে গেছে, ঘরের একটাই দরজা, আর ভিতরের দিকের দেওয়ালে হেলান দিয়ে বসলে সেটা দেখাও যায় না। দরজাটা ভেজানো ছিল, রোদ যেমন থাকে, লণ্ঠনের আলোটাও একটু কমিয়ে রেখেছিলাম তেল বাঁচাতে।
রাম জুড়ে বিপদ ঘুরে বেড়াচ্ছে আর ভর সন্ধেবেলায় দরজা ভেজিয়ে রেখেছিলে?
আগে সাহেব, ওই দিনের আগে অবধি গ্রামে তো অমন ঘটনা তো আর ঘটেনি।
আচ্ছা, তারপর?
আমি মনোজের হাতে হুঁকোটা দিতেই ওর হাত থেকে সেটা নিচে পড়ে গেল, জ্বলন্ত কাঠের একটা টুকরো আমাদের ওই বসার শতরঞ্চিটার ওপর পড়লে আমি তড়ি ঘড়ি করে সেটা সরিয়ে দিয়ে হুঁকোটা তুলে নেব বলে যেই নিচে ঝুঁকেছি, হঠাৎ চোখ পড়ল দরজাটার দিকে। ভিতরটা অন্ধকার হলেও বাইরে চাঁদের আলোয় দেখলাম লেপার্ডটা মানুষকে তুলে নিয়ে গিয়ে বাইরে চলে গেল সাহেব, তুলে নিয়ে বেরিয়ে গেল সোজা।
তোমার সামনে দিয়ে তোমার বন্ধুকে মেরে তুলে নিয়ে চলে গেল লেপার্ডটা, অথচ তুমি কিছু টের পেলে না?
সাহেব, মনোজ আমার এক হাত দূরেই বসেছিল, কিন্তু বিশ্বাস করুন, ওকে মেরে ফেলা তো দূরের কথা, লেপার্ডার ঘরে ঢোকা কিংবা শ্বাস নেওয়ার শব্দটুকু অবধি পাইনি। আপনার হয়তো আমার কথা বিশ্বাস হচ্ছে না, কিন্তু সত্যি বলছি সাহেব, জন্তুটা যেন অশরীরী, ছায়া।
আমার আর সন্দেহ রইল না যে মানুষ মারার পাশাপাশি এই জন্তুটা অত্যন্ত চতুর, ধূর্ত। মানুষ শিকারের সময় তার এই সতর্ক আচরণ আমাকে জানিয়ে দিল যে আমার কাজটা খুব সহজ হবে না।
রুদ্রপ্রয়াগ, যেখানে কেদারনাথ থেকে আসা মন্দাকিনী নদী আর বদ্রীনাথ থেকে আসা অলকনন্দা
মিলিত হয়ে জন্ম দেয় মা গঙ্গার। আর এই পবিত্র মিলনস্থলই একদিন পরিচিত হয়ে উঠল এক ভয়ঙ্কর নামের সাথে, রুদ্রপ্রয়াগের মানুষ খেকো লেপার্ড। আর এই লেপার্ডের শিকারের সংখ্যা সরকারি হিসেবে 1918 থেকে 1926 সাল অবধি 125টি, কিন্তু যারা পাহাড়ের এই জ্যান্ত বিভীষিকা নিজের চোখে দেখেছে তারা জানে এই সংখ্যা আরো বেশি। লেপার্ড সাধারণত নরখাদক হয় না, এবং তার নরখাদক হয়ে ওঠার পিছনের কারণগুলো সাধারণ বাঘের থেকে আলাদা হয়। 1918-তে দেশজুড়ে ইনফ্লুয়েঞ্জার মড়ক দেখা দেয়, প্রাণ হারায় লক্ষাধিক মানুষ। হিন্দুদের মধ্যে সাধারণত সব দেহ দাহ করার প্রথা থাকলেও মহামারী বা দুর্ভিক্ষের মতো বিপর্যয়ের সময় মৃতদেহগুলিকে অনেক সময় পাহাড়ের কিনারা থেকে খাদে ফেলে দেওয়া হয়, বিশেষ করে পাহাড়ি এলাকায়। রুদ্রপ্রয়াগের লেপার্ডের নরখাদকে পরিণত হওয়ার পিছনেও রয়েছে এই দাহ না করা মৃতদেহগুলি। পাহাড়ের বিভিন্ন জায়গায় মৃত মানুষের স্বাদ পেয়ে যায় লেপার্ডটি, আর একবার সেই স্বাদ মুখে লাগলে জীবন্ত মানুষের রক্তের স্বাদ তার চেয়েও বেশি লোভনীয় হয়ে ওঠে। টেরর বা সন্ত্রাস শব্দটা আজকাল খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে, ছোটখাটো সব ঘটনাতেই মানুষ শব্দটা ব্যবহার করে ফেলে। এই বহু ব্যবহারের ফলে সত্যিকারের প্রয়োজনের সময় এই শব্দের প্রকৃত আসল অর্থ যেন হারিয়ে যায়। রুদ্রপ্রয়াগের খেটে খাওয়া সাধারণ দরিদ্র মানুষগুলো বুঝেছিল সন্ত্রাস শব্দটার প্রকৃত অর্থ। নরখাদক লেপার্ডের আতঙ্কে গোটা গ্রামটাই সূর্যাস্তের পর আর বাড়ির বাইরে বেরোত না। কিছুদিন আগেই গ্রাম প্রধানের অসুস্থ স্ত্রীকে লেপার্ডটা এক ঘর মানুষের মধ্যে দিয়ে তুলে নিয়ে যায়। যদিও মধ্যরাতের ঘটনা, তবু লেপার্ডের উপস্থিতি এতটুকুও টের পায়নি বাড়ির মানুষজন। ধূর্ত লেপার্ডটি একেবারে নিঃশব্দে অন্ধকারের মধ্যে মানুষকে মুখে করে টেনে নিয়ে যেতে পারত, সেই কারণেই কেউ তাকে ঠাহর করতে পারত না। এমনিতে এই গাড়োয়ালিরা বেশ কুসংস্কার আচ্ছন্ন। ধীরে ধীরে তারা বিশ্বাস করতে শুরু করল যে এই সব মানুষের মৃত্যুর পিছনে কোনো পশু নয়, বরং অলৌকিক ক্ষমতা সম্পন্ন কোনো মানুষেরই হাত আছে। সেদিন ভোরের আলো ফুটতেই আমি রুদ্রপ্রয়াগের ছোট একটা এক কামরার ইন্সপেকশন বাংলো থেকে বেরোলাম। বারান্দা থেকে নেমেই থমকে দাঁড়াতে হল। সামনের মাটির রাস্তায় স্পষ্ট টাটকা খাবার ছাপ। মাত্র কয়েক মিনিট আগেই বারান্দা দিয়ে নেমে গেছে আমার জীবনের আসন্ন দিনগুলির হবু নেমেসিস, দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ। পায়ের ছাপগুলো ক্রমশই তীর্থযাত্রীদের পথের দিকে এগিয়ে চলেছে। লেপার্ডটা সম্পর্কে ততদিনে আমি অনেক তথ্যই সংগ্রহ করে ফেলেছিলাম, তার পাশাপাশি গ্রামের লোকজনের কাছেও তার বিষয়ে অনেক কিছুই জানতে পেরেছি। তাই 100টা লেপার্ডের পায়ের ছাপের মধ্যেও ওটাকে আলাদা করে চিনে নিতে কোনো অসুবিধেই হতো না। বিরাট বড় পুরুষ লেপার্ড, চলার মন্থর গতি বলে দিচ্ছে যে বয়সের ভারে সে ঝিমিয়ে পড়েছে। আঁকা বাঁকা পথটা ধরে খুব সাবধানে এগিয়ে চলেছি। যদিও এরা সাধারণত ভোরের আলো ফোটার পর আর দেখা দেয় না, তবে এই ধূর্ত লেপার্ডটার ক্ষেত্রে এসব অ্যানালিসিস নাও কাটতে পারে। মাইলখানেক চলার পর পায়ের ছাপ দেখেই বুঝলাম যে লেপার্ডটা সামনের রাস্তা ছেড়ে একটা জংলা পথ ধরে পাশের ঝোপঝাড়ের মধ্যে গিয়ে ঢুকেছে। সামনেই একটা ছোট্ট ক্ষেত, মাঝখানে কাঁটা ঝোপ দিয়ে ঘেরা এক ফাঁকা জায়গা। একটু এগোতেই দেখি এক পাল ছাগল ভেড়া চড়ে বেড়াচ্ছে। এই পশুগুলো খুব সম্ভবত গতকাল তীর্থের পথ ধরেই এখানে এসে পৌঁছেছে। পালের মালিক ছিল একজন বলিষ্ঠ পরিশ্রমী মানুষ। চেহারা দেখলেই মনে হতো প্রায় আধ শতাব্দী ধরে তীর্থযাত্রীদের মালপত্র বয়ে চলেছে পাহাড়ের পথে পথে। আমি যখন গিয়ে পৌঁছই, তখন পালের মালিক সবেমাত্র ঘেরাও জায়গাটার কাঁটা ঝোপ সরিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। আমার প্রশ্নের উত্তরে সে জানাল লেপার্ডটার কোনো চিহ্ন সে চোখে দেখেনি। আর কিছু শুনেছ, মনে পড়ছে?
হ্যাঁ সাহেব, ভোরের দিকে আমার পোষা কুকুর দুটো বড্ড ডাকছিল। আর হ্যাঁ, ও উপরের জঙ্গলের ভিতর থেকে হিরণ ভি ডাকছিল।
বেশ, আচ্ছা শোনো, তোমার কাছ থেকে একটা ছাগল কিনতে চাই টোপ দেওয়ার জন্য।
পাক ধরা টোপ? ছাগল তো বেচবো না সাহেব, তবে একটা ভেড়া ধার দিতে পারি। দেখুন, যদি ভেড়াটা মরে যায় তাহলে আপনি সেটার দাম দিয়ে দেবেন, আর যদি না মরে তাহলে আর টাকা পয়সার দরকার নেই।
এই বলেই সে বেড়া দেওয়া জায়গাটার ভেতর থেকে বেরিয়ে এলো। আমার কাছ থেকে চেয়ে নিল একটা সিগারেট। পথের ধারে একটা পাথরের ওপর বসে সেটা জ্বালিয়ে উদাসীনভাবে টান দিতে থাকল। আপনি বিশ্বাস করেন না এগুলো কোনো লেপার্ডের কাজ?
আপনাদের সাহেবদের দোষ নেই, আপনারা জানেন না এসব কথা, কিন্তু এ কোনো জন্তু জানোয়ারের কাজ নয়, একটা দুষ্ট আত্মা। আপনাকে বরং একটা কাহিনী বলি সাহেব, আমার বাবার কাছে শোনা। আমার বাপ আমাকে কোনোদিন মিথ্যে বলেনি, সে অনেক কাল আগের কথা, আমার জন্ম হয়নি। আমাদের গ্রামে ঠিক এই রকমই এক দুষ্ট আত্মা এসেছিল। সেই সময়ও লোকে ভাবত ওটা নিশ্চিত কোনো লেপার্ডেরই কাণ্ড। শিকারীরা এলো, গুলি হলো, ফাঁড় পাতল, কিন্তু কিছুতেই কিছু হলো না সাহেব। রোজ রাতে মানুষ মারা পড়ত। শেষমেশ পঞ্চায়েত বসল, সকলে একরকম মেনে নিল যে কোন রক্ত পিপাসু আত্মা যে এসেছে লেপার্ডের রূপ ধরে, তাই তাকে শেষ করতে হবে আগুনে পুড়িয়ে। সন্দেহ পড়ল গ্রামের এক সাধু বাবার উপর, শুরু হলো তার উপর নজর রাখা। এক রাতে ওই সাধুকে দেখা গেল অন্ধকারের মধ্যে নিজের ডেরা থেকে বেরিয়ে যেতে।
পরে দূর পাহাড়ের দিক থেকে শোনা গেল প্রবল চিৎকার, চিক, মত কি চিক।
ভোরের আলো ফুটতে জানেন সাহেব, বাবার নিজের চোখে ওই সাধু বাবাকে রক্তে মাখামাখি অবস্থায় ফিরতে দেখল। গ্রামের লোকজনের কথা তো জানেনি সাহেব, রেগে গেলে আর মাথা ঠিক থাকে না। সকলে মিলে বাবার ডেরায় আগুন জ্বালিয়ে দিল।
আর অদ্ভুত ভাবে সে রাত থেকে গোটা গ্রাম দুষ্ট আত্মার অভিশাপ থেকে মুক্ত হল।
পালের মালিককে আমি কিছু বললাম না, শুধু ওর থেকে ভেড়াটা নিয়ে নিলাম। মনে তখনও আশা লেপার্ডটা নির্ঘাত টোপটা গিলবে। সারা রাত ভেড়াটা বাঁধা ছিল বাইরে, তেমন সারা শব্দ হয়নি রাতে। ভোর হওয়া মাত্র বাংলোর বাইরে গিয়ে দেখলাম ভেড়াটা মরে পড়ে আছে, কিন্তু তার শরীরের একটা অংশ খায়নি লেপার্ডটা। উল্টে তার কাঁচা পায়ের ছাপ দেখে বুঝলাম সে এখান থেকে রুদ্রপ্রয়াগ বাজারের দিকে গেছে। ভেড়াটার প্রতি এতটুকু আগ্রহ দেখায়নি সে, তার মানে হল একটাই, লেপার্ডটা শিকার হিসেবে খুঁজছিল মানুষকে। বুড়ো পালবাহক তার ছাগল ভেড়ার পাল নিয়ে চলে যাওয়ার সময় আমাকে শুধু বলে গেল,
ঘরের ছেলে ঘরে ফিরে যাও সাহেব, এখানে শুধু শুধু জানোয়ারের খোঁজে না থেকে নিজের সময় আর পয়সা দোনো বাঁচাও। আছি সাহেব, এখন জিন্দা রহে তো ফের মুলাকাত হোগি।
আমার মনে পড়ে গেল এই রুদ্রপ্রয়াগেই কয়েক বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনার কথা। তবে সৌভাগ্যবশত তার পরিণতি অতটা শোচনীয় হয়নি। সেবারেও একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছিল। প্রত্যেকবারের মতোই সেবারেও স্থানীয় মানুষের বদ্ধমূল ধারণা এ কোনো পশুর কাজ নয়, এই নির্মম হত্যার পিছনে আবারও নির্ঘাত কোনো সাধু সন্তই দায়ী। রাগে অন্ধ হয়ে আত্মীয় বন্ধুদের মৃত্যুর প্রতিশোধ নিতে তাসিউলাপট্টির কোটগি গ্রামের একদল লোক ধরেছিল এক হতভাগা সাধুকে। তাদের বিশ্বাস এই এলাকায় এত লোক সাধু সেজে থাকে তারাই আসল অপরাধী। সেই সময় গড়ওয়ালের ডেপুটি কমিশনার ছিলেন ফিলিপ মেসন, কাছেই তাঁবু ফেলেছিলেন তিনি। প্রতিশোধের নেশায় অন্ধ হিংস্র জনতা সাধুটিকে কিছু করে ফেলার আগেই মেসন পৌঁছে যান ঘটনাস্থলে।
আপনারা সবাই শান্ত হন, আমি নিশ্চিত যে এই নরহত্যার প্রকৃত অপরাধী আপনাদের হাতে এখন ধরা পড়েছে। তবে ন্যায় বিচারের দাবি তো মেটাতেই হবে। এই সাধুর অপরাধ আগে প্রমাণিত হোক, তারপরে সিদ্ধান্ত নেওয়া হবে।
মেসনের পরামর্শে জনতা রাজি হয়। সিদ্ধান্ত হয় সাধুকে গ্রেপ্তার করে রাত দিন কড়া পাহারায় রাখা হবে।
জাগতে রহো।
এরপর সাত দিন সাত রাত সাধুটিকে কঠোর পাহারায় রাখা হয়। শুধু সরকারি নজর নয়, জনতার কড়া নজরও ছিল তার উপর। কিন্তু অষ্টম দিনের সকালে প্রহরা বদলের সময় খবর এলো কয়েক মাইল দূরে এক গ্রামে লেপার্ড একটা বাড়িতে হানা দিয়ে বাড়ির একজনকে তুলে নিয়ে গেছে। সেদিন সাধুটিকে ছেড়ে দেওয়াতে আর কেউ আপত্তি করেন, বরং নিজেদের মনকে তারা বুঝিয়ে সুঝিয়ে শান্ত করেছিল। গাড়োয়ালে নরখাদক লেপার্ডের শিকার হওয়া প্রতিটি মৃত্যুর জন্য সাধুদেরই দোষারোপ করা হতো। আর ন্যানিতাল আলমোড়া অঞ্চলে সন্দেহের তীর ছুটত অন্যান্য আরো দু একটা উপজাতির উপর। সন্দেহের কারণ ওই চুরি ডাকাতি ছিনতাই ইত্যাদি। আমি বাস্তববাদী মানুষ, কিন্তু বহু বছর বহু নির্জন জায়গায় কাটিয়েছি বলে জানি নিঃসঙ্গতা কিভাবে কল্পনাকে প্রশ্রয় দেয়। রুদ্রপ্রয়াগের রাতের পর রাত, কখনো টানা ২৮ দিন সেতুর ধারে চৌরাস্তার মুখে মৃতদেহের পাশে বসে থাকতে থাকতে আমিও একটা সময় প্রায়ই দেখতে পেতাম ওকে, একটা দানবকে যার শরীরটা লেপার্ডের কিন্তু মাথাটা যেন পিশাচের। আপনাদের মনে প্রশ্ন উঠতেই পারে, এত বছর ধরে সরকারের ভূমিকা কি ছিল? আমি বিশেষ কারোর পক্ষ না নিয়েও এইটুকু বলবো যে সরকার তার সাধ্যমতো অনেক কিছুই করেছে। আমি ১০ সপ্তাহ ধরে পাহাড়ি গ্রামগঞ্জে ঘুরে দেখেছি, সরকারি তরফে পুরস্কার ঘোষণা করা হয়েছিল ১০,০০০ টাকা আর দুটো গ্রাম, ৪,০০০ বন্দুক, ৩০০-র বেশি লাইসেন্স, বাছাই করা শিকারী, কি কি আয়োজন করা হয়নি। বিভিন্ন জায়গায় ফাঁদ পাতা হয়েছিল, ছাগলের টোপ দেওয়া হয়েছিল, এমনকি লেপার্ডটার চরিত্রের কথা ভেবে মৃতদেহে ২০ পর্যন্ত মাখিয়ে রাখা হয়েছিল। সরকারি কর্মচারীরা নিজেদের কাজের বাইরে সময় দিয়ে বিপদের ঝুঁকি নিয়ে খুঁজে ফিরেছে নরখাদকটিকে। আর সেই সব প্রচেষ্টার ফল একটা গুলির আঘাত, একটা মাত্র বুলেট সামান্য হলেও ছুঁতে পেরেছিল ওই নিশাচর চিতাকে। গুলি খেয়ে লেপার্ডটার বাঁ পায়ের একটা আঙুলের চামড়া খসে গিয়েছিল। আর সরকারি রিপোর্ট বলছে ২০ মেশানো মৃতদেহ খেয়েও মরে যাওয়া বা অসুস্থ হওয়া তো দূরের কথা, লেপার্ড তার শরীর স্বাস্থ্য যেন দিন দিন তাগড়া হয়ে উঠছিল। একবার এক গ্রামবাসীকে মেরে লেপার্ডটা সেই মৃতদেহ টানতে টানতে জঙ্গলের এক গুহার ভেতরে ঢুকে পড়ে। গ্রামবাসীরা গুহার মুখটা বন্ধ করে দেয়। পাঁচ দিন পর শয়ে শয়ে গ্রামবাসী গুহার মুখটায় ভিড় জমায়। সরকারি বিবৃতি অনুযায়ী এক প্রভাবশালী ব্যক্তি সেদিন ওই ভিড়ের মধ্যে ছিলেন। লেপার্ডটা হয়তো গুহার ভেতরেই অনাহারে একদিন মরে যেত, কিন্তু ওই প্রভাবশালী ব্যক্তির মনে হয় যে লেপার্ডটা গুহার ভেতরে নেই। গ্রামবাসীদের একরকম বুঝিয়ে সুঝিয়ে গুহার মুখ খুলে দিতে রাজি করান তিনি। গুহার মুখ থেকে কাঁটা ঝোপের স্তূপ সরাতে প্রায় সাথে সাথেই লেপার্ডটা একরকম ছিটকে বেরিয়ে গিয়ে কয়েকশো মানুষের চোখের সামনে দিয়ে অদৃশ্য হয়ে যায় দিনের আলোয়। তাদের এলাকার সেই তথাকথিত প্রভাবশালী লোকটির সেদিনের হঠকারী সিদ্ধান্তের জন্য রুদ্রপ্রয়াগ অঞ্চলের গ্রাম ও গ্রামের লোকজনকে খেসারত দিতে হয়েছিল আরো বেশ কয়েকটা বছর। রুদ্রপ্রয়াগের নরখাদক সম্পর্কে আমি প্রথম সঠিক খবর জানতে পারি 1925 সালে। নৈনিতাল শহরের একটা থিয়েটারের বারে সিনেমার বিরতি চলাকালীন। তবে গড়ওয়াল জুড়ে নামি দামি লাইসেন্সপ্রাপ্ত শিকারীর সংখ্যা নেহাত কম ছিল না, তাই আমি আর আলাদা করে লেপার্ডটা সম্পর্কে খুব বেশি উৎসাহ দেখাইনি। তো সেই বারে এক বন্ধুর কাছে শুনলাম চিফ সেক্রেটারি মাইকেল কিন কয়েকজনের কাছে নরখাদকটার হত্যালীলা বর্ণনা করে ওটাকে মারার চেষ্টা করতে রীতিমতো অনুরোধ করছেন, কিন্তু শখানেক প্রাণ কেড়ে নেওয়া একটা হিংস্র নরখাদককে মারতে কেউই সেভাবে উৎসাহ দেখায়নি। তারপরেই আমার বন্ধু ইবৎসেনের চিঠি পেলাম। গড়ওয়ালের আতঙ্ক নরখাদক লেপার্ডটাকে হত্যা করার অনুরোধ জানিয়ে লেখা চিঠি। রুদ্রপ্রয়াগে আমি ছিলাম 10 সপ্তাহ, আর এই সময়টার প্রথম বেশ কিছুদিন আমি ব্যয় করেছিলাম লেপার্ডটা সম্পর্কে জানতে, তার শিকার করার মনস্তত্ব, আচরণ এবং ধরন, এই সব বুঝে নিতেই। লেপার্ড, বিশেষ করে নরখাদক লেপার্ড শিকারের নানা রকম পদ্ধতি থাকে। কখনো জঙ্গলে লুকিয়ে থেকে চুপি চুপি হত্যা করার চেষ্টা করা হয়, আবার কখনো বা লেপার্ডের মারা কোনো জন্তুর শরীরের ভেতর বোমা ঢুকিয়ে দেওয়া হয়, ছোট আকারের শক্তিশালী বোমা। তবে এইভাবে হত্যার চেষ্টা সেই পশুটার ক্ষেত্রেও অত্যন্ত যন্ত্রণার। বেশিরভাগ সময় যদি সঙ্গে সঙ্গে মৃত্যু না ঘটে, তখন হতভাগ্য জীবটাকে বাকি জীবনটা পঙ্গু হয়ে কাটিয়ে দিতে হয়। আমি যখন রুদ্রপ্রয়াগ পৌঁছই, ইবৎসেন তার কয়েকদিন আগেই একটা ঝাঁপানের বন্দোবস্ত করেছিল। এখানে বলে রাখি, ঝাঁপান হল জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গা ঘিরে জন্তু খোঁজার বন্দোবস্ত। সেদিনের ঘটনাটা ভুলবার নয়, সেদিন যদি ঝাঁপান সফল হতো তাহলে বেশ কয়েকটা প্রাণ বেঁচে যেত। যাই হোক, বদ্রীনাথের পথে জনা বিশেক তীর্থযাত্রী ঝাঁপানের ঠিক পাশেই এক দোকানে কিছু কেনাকাটা করছিলেন। তীর্থযাত্রীদের দলের নেতা দোকানদারকে বললেন,
আর হাঁটা যাবে না ভাই, এই এই দোকানেই বরং রাতটা কাটাই।
না বাবু, এখানে রাত কাটাবার কথা ভুলেও বলবেন না, কষ্ট করে আর কিছুক্ষণ হেঁটে এগোন, আলো থাকতে থাকতেই মাইল চারেক দূরেই ওই বড় পান্থশালায় পৌঁছে যাবেন।
কিন্তু ভাই, আজ আমরা সারা দিন হেঁটেছি, এখন সকলে ভীষণ ক্লান্ত, বিশেষ করে দলের মেয়েরা। তাছাড়া আমরা এতগুলো মানুষ একসাথে কোন রকমে রাতটা কাটিয়েই সকাল সকাল বেরিয়ে পড়ব।
না না, আপনারা বুঝতে পারছেন না, ওই ওই বাঘটা, নরখাদুকটা, ও এই বাড়িতে বেশ কয়েকবার হানা দিয়েছে, এখানে খোলা জায়গায় শোয়া মানে নিশ্চিত মৃত্যু।
সেই মুহূর্তেই ওই জায়গায় এসে পৌঁছন এক সাধু বাবা। তিনি আসছিলেন মথুরা থেকে, তারও গন্তব্য বদ্রীনাথ। তিনি বললেন,
হর হর মহাদেব। আরে শোনো শোনো, এত ভয় পাওয়ার কিছু নেই, দলের মেয়েদের বরং ঘরের ভেতরে থাকতে দেওয়া হোক, আমি ছেলেদের সঙ্গে মাচায় শুয়ে পড়ব। আর ওই নরখাদক বাঘ আসুক না এদিকে, বেটার মুখ যদি টেনে ছিঁড়ে না ফেলি তো আমিও সিদ্ধেশ্বর বাবা নই, হর হর মহাদেব।
সাধু বাবার কথা মতোই কাজ হল। রাতে শো শো হাওয়ার শব্দ ছাড়া আর কিছুই তেমন শোনা গেল না। সকালে উঠে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। সাধু বাবার কম্বলটা দলা পাকানো অবস্থায় পড়ে আছে, চাদরে রক্তের দাগ। সাধু বাবা নেই। অনেক পরে পাহাড় বেয়ে নেমে তিনটে ক্ষেত পেরিয়ে এক পাঁচিলের ওপারে গিয়ে তবে সাধু বাবার দেহটা পাওয়া যায়। নিচের অংশটা নেই, লেপার্ডের খাদ্য হয়েছে। এবছর ছিল রুদ্রপ্রয়াগে। পরদিন ভোরে সেখানকার ঝাঁপান শুরু হয়। দুশো ঝাঁপানদার, এবছর তার স্ত্রী, বন্ধুরা সবাই প্রস্তুত। হঠাৎই রানার এসে তাকে এই সাধু বাবার মারা যাওয়ার খবরটা দেয়। চট করে অমনি সিদ্ধান্ত বদল। সবাই চার মাইল উজিয়ে উল্টো পথে এসে এই দোকানের পাশে পাহাড়টা ঘিরে ফেলে। এদিকে কর্মচারীরাও আশেপাশের গ্রামে গিয়ে পুরুষদের জড়ো করে। দুপুর গড়িয়ে জমা হয় প্রায় 2000 ঝাঁপানদার। ঝাঁপান শুরু হয় নিখুঁত পরিকল্পনায়, কিন্তু কোনই ফল পাওয়া গেল না, কারণ লেপার্ডটা ওই অঞ্চলে আর ছিলই না। সত্যি বলতে কি, এইভাবে শিকারকে ফেলে রেখে যাওয়া মানে বুঝতে হবে যে শিকারী জন্তুটার ওই শিকারের ওপর আর কোনো আগ্রহ নেই। কে বলতে পারে, হয়তো 10 মাইল দূরে কোনো গুহায় লেপার্ডটা ততক্ষণে গভীর সুখনিদ্রায় মগ্ন। আরো একবার বেঁচে যায় সেই ধূর্ত নরখাদক। কয়েক সপ্তাহ কেটে গেল। লেপার্ডটার আচরণ সম্পর্কে ততদিনে একটা ধারণা তৈরি হয়ে গেছিল। শিকারের মওকা খুঁজছিলাম আমি, কয়েকদিনের মধ্যে পেয়েও গেলাম সেই মওকা। গ্রামেরই একটা প্রত্যন্ত এলাকায় এক গর্ভবতী মহিলা লেপার্ডের হাতে মারা পড়ে। তারপর জন্তুটা ওই মহিলার দেহ বেশ অনেকটা দূর অবধি টেনে নিয়ে গেছিল। মহিলার পরিবারের লোকজন আর গ্রামবাসীদের অনেক বুঝিয়ে মৃতদেহটিকে টোপ হিসেবে ব্যবহার করাতে রাজি করালাম। সঙ্গে একটা তাজা ছাগলেরও বন্দোবস্ত করলাম। মহিলার দেহ যে খাদের কিনারায় পড়েছিল তার উপরেই ছিল একটা খড় দিয়ে তৈরি উঁচু মাচা। ঠিক করলাম এই মাচাতেই সেদিন আমি অপেক্ষা করব। কেন জানি না মনে হচ্ছিল তার দর্শন সে রাতে আমি পাবই। মাচার নিচে দুটো বাঁশ পুঁতে রাইফেল আর শটগানের একটা ফাঁদ পাতলাম। রেশমি সুতো জড়িয়ে বন্দুকের নলের সঙ্গে বেঁধে রাখলাম। নিচে সুতোয় টান পড়লেই গুলি চলবে। লেপার্ড যদি আগের পথেই আসে ও নিজেই নিজের মৃত্যুর তোরগোড়ায় পৌঁছে যাবে। অন্ধকারে লেপার্ডের রং মিশে যায়, চোখে পড়ে না, তাই মৃতদেহটার পাশে একটা সাদা পাথর রাখলাম। পাথরটা ঢাকা পড়লেই বোঝা যাবে যে লেপার্ড সেখানে রয়েছে। এরপর শুধু চুপ করে অপেক্ষা। কিছুক্ষণের মধ্যেই ঝড় শুরু হল। লাগাতার বাজ পড়ছে। প্রত্যেকবার আলোর ঝলকানিতে চোখের সামনে পাহাড় ও জঙ্গল দৃশ্যমান হয়ে আবার অন্ধকারে মিশে যাচ্ছে। এক নাগাড়ে বৃষ্টিতে আমি ভিজে একশা, তবুও পাহারা দিচ্ছি। ঠিক তখনই কানে এলো নিচে ঘাস ও খড়ের উপর ঘস ঘস শব্দ। ভালো করে দেখতে না পেলেও বুঝলাম লেপার্ডটা এসে গেছে। তিনবার লেপার্ডটা নিশানায় এসেছিল, কিন্তু প্রতিবারই ম্যাজিকের মতো মিলিয়ে গেছিল। বৃষ্টির মধ্যে বারবার সাদা পাথরটা ঢেকে যাচ্ছিল, এরপর আর সহ্য হল না। চতুর্থবার আমি মাচা থেকে কিছুটা ঝুঁকে লেপার্ডটার অবস্থান আন্দাজ করে গুলি চালালাম। পরদিন দেখি মাচার নিচের 2 ফুট এলাকার মাঝ বরাবর গুলির চিহ্ন। লেপার্ডটার শরীর ঘেঁষে বেরিয়ে গেছে, মাটিতে কিছু লোম পড়ে আছে, কিন্তু ধূর্ত লেপার্ডের কোনো চিহ্নই আর আশেপাশে নেই। ভোরে রওনা দিলাম রুদ্রপ্রয়াগ। মেয়েটির দেহের আর যতটুকু অবশিষ্ট ছিল তা ওর স্বামী সৎকারের জন্য নিয়ে গেল। আমার মনটা সত্যি বিশ্রীভাবে তেতো হয়ে রইল। আরও একবার টের পেলাম এইবারে আমার চোর পুলিশ খেলা কোনো আনকোরা অনভিজ্ঞ শিকারীর সঙ্গে হচ্ছে না। এই অঞ্চলের মানুষ শিকারের ক্ষেত্রে আমাকেও কিছুটা অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলেই মনে করত। তাই এই যে তাদের জীবনের এই ভয়ঙ্কর বিপদ আমি মেটাতে বারবার ব্যর্থ হচ্ছি, এই পরাজয়টা আমাকেও কম যন্ত্রণা দিচ্ছিল না। রুদ্রপ্রয়াগ অঞ্চলের 500 বর্গমাইল এলাকা জুড়ে নরখাদক লেপার্ডের চারণ ক্ষেত্র। এই সুবিশাল এলাকায় একটা অত্যন্ত ধূর্ত রীতিমতো স্মার্ট লেপার্ডের পিছু ধাওয়া করে সেটাকে শিকার করা এ এক আষাঢ়ে গল্প হতে পারে, কিন্তু বাস্তবে প্রায় অসম্ভব। আসলে বাস্তবে যেটা করতে হতো সেটা হল অলকনন্দা নদী এলাকাটাকে 2 ভাগে ভাগ করে মাঝ বরাবর বয়ে যাচ্ছে। এই 2 ভাগ যুক্ত রয়েছে 3খানা পুল দিয়ে, রুদ্রপ্রয়াগ ঝোলা পুল, চটওয়া পিপল ঝোলা পুল, আর এই দুটোর মাঝখানে বিপজ্জনকভাবে খারাপ অবস্থায় থাকা একটা দড়ির পুল। বড় দুটো পুলের 2 প্রান্ত যদি কোনো রকমে বন্ধ করে দেওয়া যেত তাহলেই এলাকাটা যেই 2টো ভাগে ভাগ হল সেই 2 ভাগ পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ত। এখন শুধু লেপার্ডটা কোন ভাগে রয়েছে সেটা জানতে পারলেই আমার কাজটা অর্ধেক হয়ে যেত। প্রথমে মনে হল লেপার্ডটা চটওয়া পিপল ঝোলা পুল পার করে চলে গেছে, তবে ধরে নেওয়া যায় যে সেদিন রাতে গুলিতে আহত না হলেও লেপার্ডটা কিছুটা ঘাবড়ে নিশ্চয়ই গেছিল, আর তাই সে সেখান থেকে 14 মাইল পথ পেরিয়ে পুল পর্যন্ত পৌঁছে যাবে এরকম সম্ভাবনা কমই ছিল। শেষে রুদ্রপ্রয়াগের ঝোলা পুলের উপরেই নির্ভর করলাম। পুলের ওপর দিয়ে কেদারনাথের দিকে 1/2 মাইল পায়ে চলা পথে এগিয়ে গিয়ে দেখলাম সেই জায়গাটা যেখানে আমার বেঁধে রাখা একটা ছাগল মারা পড়েছিল। অর্থাৎ নিশ্চিত হলাম যে লেপার্ডটা নদী পার হয়নি। আমার লোকজন এবং পুলের চৌকিদারের সাহায্যে পুল দুটোর মুখ বন্ধ করে দেওয়া হল। রুদ্রপ্রয়াগের পুলের 2 মাথায় ছিল ইস্পাতের টাওয়ার, যার উপর ঝুলত কাঠের পাটাতন। নিচের খিলান দুটো কাঁটা ঝোপ দিয়ে বন্ধ করে রাখা হয়েছিল যাতে কেউ আর ওদিকে না যায়। আমি সেই বাঁ তীরের টাওয়ারে সব মিলিয়ে 20টা রাত কাটিয়েছি। পাহাড়ের গায়ে প্রায় 20 ফুট উঁচু কাঠামো, ওপরটা সরু আর জায়গা কম। টাওয়ারের ওপরটায় ওঠার ছিল 2টো উপায়, একটা নোংরা তেলচিটে ইস্পাতের দড়ি বে, আরেকটা একটা পুরনো বাঁশের মই বে। আমি মইটাই বেছে নিয়েছিলাম, তবে মইটাও খুব নড়বড়ে। শেষ ধাপে হাতের চেটোর উপর ভর দিয়ে ছাদের কিনারাটা কোন রকমে আঁকড়ে ধরে উঠতে হতো। যতবার উঠেছি ততবারই মনে হয়েছে এই কাজটা পাগলামি ছাড়া কিছু না। প্রতিদিন বিকেলে 2জন সহকারী নিয়ে আমি পুলের কাছে যেতাম, মই বেয়ে উঠে পড়তাম আর ওরা মই সরিয়ে নিত, আবার সকালে পেতে দিয়ে যেত মইটা। দ্বিতীয় দিন একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। সাদা আলখাল্লা পরা এক লোক, হাতে 6 ফুট রূপোর ক্রুশ, পুলের দিকে এগিয়ে আসছে। মাথা আর বুকে রূপোর ক্রুশ চকচক করছে। সে পুলের ওপর উঠে হাঁটু গেড়ে বসে মাথা নোয়ালো, ক্রুশটা আকাশের দিকে তুলে ধরল, তারপর কয়েক পা এগিয়ে আবারও সেই একই অঙ্গভঙ্গি, এইভাবেই সে পুরো পুলটা পার হয়ে এলো। তার শরীরে ক্রুশের বহর দেখে বুঝতে বাকি রইল না যে লোকটা খ্রিস্টান। আমার পাশে এসে লোকটা হাত তুলে নমস্কার করল, কিন্তু লোকটা গভীর প্রার্থনায় ডুবেছিল, দেখেই বোঝা যাচ্ছিল। তাই আর কোনো প্রশ্ন করলাম না। সকালবেলা আবার দেখি সেই লোকটা নদীর দিকে তাকিয়ে একটা পাথরের ওপর দাঁড়িয়ে। আমি একটু এগিয়ে যেতেই লোকটাই পাথর থেকে নেমে এসে আমাকে অভিবাদন জানাল। ওই অঞ্চলে তার আসার কারণ জিজ্ঞাসা করতেই সে উত্তর দিল,
আমি এসেছি বহু দূরের দেশ থেকে। আমি শুনেছি একটা দুষ্ট আত্মা গাড়োয়ালের মানুষজনকে অতিষ্ঠ করে রেখেছে। ওই পিশাচের হাতে রোজ রোজ মানুষ মারা পড়ছে। আমি তাই এসেছি এখানকার মানুষজনকে সেই পিশাচের কবল থেকে মুক্ত করতে।
আচ্ছা, বুঝলাম। তা সেটা তুমি করবে কিভাবে?
আমি কাপড় আর খড় বিচুলি দিয়ে একটা পুতুল বাঘ বানাবো। তারপর প্রার্থনা করে দুষ্ট আত্মাটাকে পুতুলটার মধ্যে ভরে সেটাকে নদীতে ভাসিয়ে দেব। ভাসতে ভাসতে সেটা সাগরে চলে যাবে, আর ফিরবে না।
সাধুকে দেখতাম দিন রাত কেবল সেই পুতুল বানিয়েই চলেছে, কোনো ক্লান্তি নেই। এক রাতে ঝড়ে সব ভেঙে গেল, কিন্তু সাধু পরদিন হাসি মুখে আবার সেটা বানাতে শুরু করল, গুনগুন করে গান গাইতে গাইতে। শেষমেশ সেই দিন এল, তৈরি হল লেপার্ডের প্রতিকৃতি, বিরাট এক পুতুল, আকারে চিতাবাঘের চেয়ে বড়, খানিকটা ঘোড়ার মতোই বিশাল। জড় হল কয়েক শো লোকের ভিড়, ঢাক ঢোল সিঙা ফুল মিষ্টির অর্ঘ্য। সাধু চিতার ওই প্রতিকৃতির মধ্যে নরখাদকের আত্মাকে আমন্ত্রণ জানাল, তারপর সেটাকে গঙ্গায় ভাসিয়ে দিল। পুতুল বাঘ ধীরে ধীরে ভেসে গেল সাগরের পথে।
Father, who art in heaven, hallowed be thy name. Thy kingdom come, thy will be done, on earth as it is in heaven.
পরদিন সেই সাধুকে আর দেখা গেল না। আশপাশের কয়েকজনকে তার কথা জিজ্ঞেস করলাম, উত্তরে তারা শ্রদ্ধার সঙ্গে জানালো,
কে জানি সাহেব, পুণ্যাত্মা ছিলেন, কোথা থেকে এলেন, কোথায় গেলেন, তা কি আর আমরা জানতে চাইতে পারি?
নরখাদকের দৌরাত্ম্য না কমলেও একটা কথা স্বীকার করতেই হয়, গেরুয়া বসন বা সাদা আলখাল্লা পরে কিংবা ভিক্ষাপাত্র হাতে অথবা ক্রুশ গলায় কিংবা অন্য যে কোনো ধর্ম বা বিশ্বাসের বেশ ধারণ করে যে কোনো মানুষই খাইবার পাশ থেকে কন্যাকুমারিকা অব্দি হেঁটে চলে গেলেও কেউ তাকে তার গন্তব্য জিজ্ঞাসা করবে না, জানতে চাইবে না তার যাত্রার উদ্দেশ্য কি। এই হল ভারতবর্ষের মহিমা। পুল পাহারা দেওয়ার সময় লেপার্ডটার সন্ধানে একবার দূরে একটা পাহাড়ের তাঁবু খাটালাম। রাইফেলের পাশাপাশি সেবার আমার সঙ্গী ছিল আমার রাঁধুনি। মাঝরাতে লেপার্ডের আগমন ঘটল। তাঁবুর ঠিক গায়ে একটা গাছের ডাল থেকে উঁকি মারছিল সে আমাদের দিকেই। রাঁধুনি ছেলেটার ঘুম ভেঙে যেতেই সে ভয়ে চিৎকার করে ওঠে আর লেপার্ডটাও পালিয়ে যায়। রাইফেল নিয়ে তার পিছু নিয়েও তাকে আর নাগালের মধ্যে পাইনি। এরপর গ্রামের মানুষ বেশ সচেতন হয়ে পড়ার ফলে বেশিরভাগ বাড়ির দরজাতেই খিলের বন্দোবস্ত আগের থেকে মজবুত করা হয়েছিল। মানুষের খোঁজে এসে অনেক সময় হতাশ লেপার্ড দু একটা গরু বাছুর ধরে নিয়ে গেছে ততদিনে। একবার এক বাড়িতে গরু মারা পড়ার খবর শুনে আমি গরুর অবশিষ্ট দেহাবশেষকে টোপ হিসেবে ব্যবহার করার প্রস্তুতি নিই। সেবার আমার সঙ্গে ছিল উইলিয়াম এবারসন, আমার সেই বন্ধু যার অনুরোধেই আমি রুদ্রপ্রয়াগ গিয়েছিলাম। গরুর মৃতদেহ নিচে রেখে কিছুটা উপরে আমরা একটা মজবুত ও আরামদায়ক মাচা তৈরি করলাম। সূর্যাস্তের পর মাচার প্রথম ধাপে আমি ও ওপরের ধাপে এবারসন গুড়ি মেরে সেঁধিয়ে গিয়ে বসে রইলাম লেপার্ডের অপেক্ষায়। সেদিন ঝড় বৃষ্টির চিহ্ন ছিল না, আকাশে ঝলমল করছিল পূর্ণিমার চাঁদ। উজ্জ্বল সেই জ্যোৎস্না রাতে টর্চ লাইটের প্রয়োজনও ছিল না। রাত বাড়তে চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। রাত দশটা নাগাদ টের পেলাম লেপার্ডের পায়ের শব্দ। আমাদের পেছনের পাহাড়টা দিয়ে নেমে আসছে। সন্তর্পণে এগোতে এগোতে অবশেষে সে মাচার নিচে গরুটার মৃতদেহের কাছে পৌঁছেছে। আমি শ্বাস রোধ করে অপেক্ষা করছি কখন জন্তুটা নিচে থেকে বেরিয়ে আসবে। আমার থেকে তিন চার ফুটের ব্যবধানে এলেই আমি শুট করার একটা মোক্ষম সুযোগ পেয়ে যাব। ধীর পায়ে সেই নরখাদক এগিয়ে এসেছে গরুটার দিকে। আমিও বন্দুক তাক করতে চাচ্ছি, এমন সময় ঠিক সেই মুহূর্তেই আমার ওপরের মাচায় শব্দ হল। নিমেষের মধ্যে লেপারটা অদৃশ্য হয়ে গেল। অত স্পষ্ট চাঁদের আলোতেও তাকে একেবারেই আর দেখতে পেলাম না। ও হ্যাঁ, ওই ক্যাচ শব্দের উৎপত্তি আমার বন্ধুবর এবারসনের পায়ে খিল ধরে যাওয়ায় তার সামান্য নড়ে বসা থেকেই। আসলে শিকার করতে বন্দুক বা গুলির চেয়েও বেশি যেটা লাগে তা হল প্রবল ধৈর্য শক্তি। মন এবং শরীরকে শান্ত করে এক বিন্দুতে নিয়ে এসে অপেক্ষা করে থাকতে হয় মোক্ষম মুহূর্তের জন্য, আর সেই পুরো সময়টা নড়াচড়া নিঃশ্বাস সব হতে হয় নিঃশব্দে। আদর্শ শিকারী চোখের পলকও ফেলে মাপ মতো। তবে আমার শিকার পিপাসু মন থেমে থাকেনি, সুযোগ আবারও এল। দুরাত পরেই রুদ্রপ্রয়াগ বাজারের কয়েকশো গজ ওপরে অবস্থিত একটা বাড়িতে আবারও গরু মারা পড়ার খবর পেলাম। গরুর মালিকের বাড়িটা একতলা, আর সেটা অন্য বাড়িগুলোর থেকে কিছুটা দূরে। ভেতরে একটাই ঘর, মাঝে নানা রকমের তক্তার টুকরো বেঁধে একটা দেয়াল মতো তুলে একদিকে থাকার ও অন্যদিকে রান্নার ব্যবস্থা করা। ঘটনার দিন মাঝরাত্রে রান্নাঘর থেকে আসা শব্দ শুনে লোকটা জেগে ওঠে। তার খেয়াল হয় যে সে দরজাটা বন্ধ করতে ভুলে গিয়েছিল। কিছুক্ষণ পর সে খোলা দরজার ফাঁক দিয়ে যতটুকু আলো আসছিল তাতে দেখতে পায় যে লেপার্ডটা একটা তক্তা টেনে খুলে ফেলার চেষ্টা করছে। ততক্ষণে দরদর করে ঘামতে শুরু করেছে লোকটা। এদিকে লেপার্ডটা তক্তাগুলোর সঙ্গে লড়াই করতে করতে অবশেষে একটা সময় হাল ছেড়ে দেয়। বাইরে চালার নিচে বাঁধা ছিল গরুটা। ক্ষুধার্ত লেপার্ড সেইটাকে আক্রমণ করল। দড়ি ছিঁড়ে মেরে গরুটাকে সামান্য দূরে টেনে নিয়ে গিয়ে বেশ ভালো রকমের একটা ভোজ সারল। মৃত গরুর শরীরের অবশিষ্টাংশ ফেলে রেখে গেল সেখানেই। তারপর আমি আর এবারসন ঠিক করলাম এইবার মাচায় বসেই তাকে ফাঁদে ফেলব। কাছেই একটা গাছ, তার ওপরের ডালে খড়ের গাদা, যেন প্রকৃতি ইতিমধ্যেই মাচাটা তৈরি করে রেখেছিল। অবশ্য সেখান থেকে পড়ে গেলেই নিচে গভীর খাদ, তবু আমরা সেইখানেই উঠব বলে ঠিক করলাম।
জিম, দেখো যদি পড়ে যাই লোকে যেন বলে আমরা সাহস দেখিয়েছিলাম বটে।
লেপার্ডের শিকার হওয়ার চেয়ে পড়ে যাওয়া ভালো বন্ধু।
তা ঠিক।
লেপার্ডটাকে মারতে সরকার একটা জিন ট্র্যাপ পাঠিয়েছিল। 5 ফুট লম্বা আর প্রায় 80 পাউন্ড ওজনের একটা দানবীয় ফাঁদ। এরকম সাংঘাতিক জিনিস আমি অন্তত এর আগে কখনো দেখিনি। লেপার্ডটাকে নির্ভুলভাবে ধরার জন্য লেপার্ডটা যে ক্ষেতের মধ্যে দিয়ে চলে গিয়েছিল সেই ক্ষেতের মাঝামাঝি একটা জায়গায় ফাঁদটা শক্ত করে মাটিতে গেঁথে দিলাম। ফাঁদে লেপার্ডের পা দেওয়া নিশ্চিত করতে পথের দুপাশে কয়েকটা কাঁটা ডালও পুঁতে দিলাম। এবচ্ছনের স্ত্রী ও অন্যান্যরা বাংলোয় ফিরে গেল। এদিকে আমি ও এবচ্ছন সেই খড়ের গাদার মাচায় অপেক্ষা করে রইলাম আমাদের নরখাদক অতিথির। আজ আর তিনি কিছুতেই আমাদের হাত থেকে পালাতে পারবেন না। ক্রমশ রাত ঘনিয়ে এল। টর্চের ওপর নির্ভর করতে হবে জেনে আমি সেটাকে রাইফেলের নলের সাথেই আটকে নিলাম। হঠাৎ রাতের আকাশ চিরে শোনা গেল এক গগনভেদী গর্জন। এই গর্জন রাগের, যন্ত্রণার। ওই যে শুনেছ, ব্যাটা ট্র্যাপে পড়েছে। টর্চটা জেলে দেখলাম ট্র্যাপটা লেপার্ডের সামনের পায়ে আটকেছে। সে পেছন ফিরছে দেখে আমি গুলি চালালাম, কিন্তু বুলেটটা লাগল শেকলের একটা জোড় আংটায়, আর শেকলটা ছিঁড়ে গেল সঙ্গে সঙ্গে। ট্র্যাপটা পায়ে আটকে থাকা অবস্থাতেই লেপার্ডটা লাফ দিতে দিতে ক্ষেত পেরিয়ে ছুটল। আমি এবারে দুজনে আবারও কয়েকটা গুলি চালালাম, কিন্তু একটাও লক্ষ্যে লাগল না। এদিকে টর্চটাও কেন জানি না দপদপ করতে করতে নিভে গেল। জিম জিম, এদিকে এদিকে। কিছুক্ষণের মধ্যেই রুদ্রপ্রয়াগ বাজার থেকে প্রচুর সংখ্যায় লোকজন ছুটে, লণ্ঠন আর মশাল নিয়ে। গুলির শব্দ আর লেপার্ডের গর্জন শুনি। আমি গাছ থেকে নামলাম রাইফেল হাতে। অন্ধকারে ওইভাবে নামাটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু আর কিছু করারও ছিল না। মাচায় পেট্রোম্যাক্সটা সঙ্গে নিয়েছিলাম। নামতেই এবচ্ছন সেটা পাম্প দিয়ে জ্বালিয়ে দিল।
এই নাও জিম, সাবধানে ধরো।
বাতিটা হাতে নিয়ে নিচে নামলাম, এবচ্ছনও আমার সঙ্গেই নামল। এবার দুজনেই এগোলাম সেই দিকেই যেদিকে লেপার্ডটা পালিয়েছে। ক্ষেতের মাঝখানে মাটি খুঁড়ে তৈরি হওয়া একটা ছোট ঢিবি মতো দেখা যাচ্ছে। এবচ্ছন ভারী পেট্রোম্যাক্সটা সেই দিকেই উঁচু করে ধরে রেখেছে, আর আমি রাইফেল কাঁধে এগোচ্ছি।
জিম সাবধান, কিন্তু গর্জনটা যতদূর মনে হচ্ছে এখান থেকেই এসেছিল।
ঢিবিটার পরেই মাটিতে একটা গর্ত মতো, আর সেখানেই বসেছিল লেপার্ডটা। আমাদের দিকে চেয়ে সমানে গর্জে চলেছে, অসহায়, আহত, কিন্তু এখনো ভয়ঙ্কর। আমার গুলিটা ওর ঠিক মাথায় গিয়ে লাগল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই আমাদের চারপাশ ঘিরে ফেলল উত্তেজিত জনতা, হাতে মশাল, চোখে উল্লাস। এতদিনের সন্ত্রাস শেষ হয়েছে ওরা যেন বিশ্বাসই করতে পারছিল না।
সাহেব, আপনি না থাকলে আমরাও থাকতাম না আজ।
আরে এত বড় চিতা, এ তো চোখে না দেখলে কেউ বিশ্বাসই করবে না।
জয় সাহেবের জয়, জয় সাহেবের জয়, জয় সাহেবের জয়।
ওরা নাচছিল, আমি চুপ করে দাঁড়িয়েছিলাম। লেপার্ডটা ঠিক মাথায় গুলি লেগেছে। যুক্তি বলছে এই সেই রক্তপিপাসু নরখাদক। আগের রাতেই এই জানোয়ারটা কাঠের পার্টিশন ভেঙে একজন মানুষকে ধরতে এসেছিল। এই সেই লেপার্ড যে ওই এলাকার এত অজস্র প্রাণ কেড়ে নিয়েছে, রাজ সেই মাটিতেই। সেই বিশাল পুরুষ জন্তুটার রক্তাক্ত নিথর দেহটা পড়ে আছে। তবুও আমি যেন নিশ্চিত হতে পারছিলাম না, যে অন্ধকার রাতে মেয়েটির মৃতদেহের পাশে বসেছিলাম, সেখানে যে ছায়া মূর্তিটাকে দেখেছিলাম, সে কি এই ছিল? গ্রামবাসী ততক্ষণে সাগ্রহে লেপার্ডটাকে বাঁশে বেঁধে ফেলেছে। আমি আরো কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। না, আমার দৃঢ় বিশ্বাস এই লেপার্ড নরখাদক লেপার্ডটা নয়। সামনে এবার্টসন, তার পাশে জনা কয়েক লোক মিলে বয়ে নিয়ে যাচ্ছে লেপার্ডটাকে। তার পেছনে শত শত লোকের একটা মিছিল, আলো হাতে, চোখে আনন্দ, মুখে তৃপ্তি। আমরা চলেছি বাজারের রাস্তায় বাংলোর দিকে, আর আমি এই হাজারো উল্লসিত মুখের মাঝেও বিশ্বাস করতে পারছি না যে রুদ্রপ্রয়াগের নরখাদক সত্যিই মারা পড়েছে। অনেক বছর বাদে এই প্রথম বাজার অঞ্চলের প্রায় সমস্ত বাড়ির দরজা খুলে গেল, সেও এক দেখার মতো ব্যাপার। বাড়ির দরজায় দরজায় সকলে ভিড় করে দাঁড়িয়ে, সকলের চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ, সবাই একবার দেখতে চায় লেপারটাকে, অঞ্চলের ত্রাস নরখাদকটাকে। প্রায় প্রতি পদে পদে আমাদের লেপারটাকে নামাতে হচ্ছিল, সকলকে দেখাতে। তারপর আমরা পৌঁছলাম বাংলোয়। আমাদের লোকজন বিজয় গর্বে উল্লসিত হয়ে লেপার্ডের মৃতদেহটাকে নামিয়ে রাখল উঠোনে। আমি দাঁড়িয়ে রইলাম নীরবে। একটাই প্রশ্ন, একটাই সংশয় এখনো আমার ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে, এই কি তবে সেই নরখাদক? মনের মধ্যে প্রায় সারাটা দিনই ওই একই চিন্তা ঘুরপাক খাচ্ছিল। শেষমেশ থাকতে না পেরে ইবৎসনকে আমার সন্দেহের কথাটা জানালাম। প্রথমে সে নানান যুক্তি দিয়ে আমার কথাটা কাটার চেষ্টা করল, কিছুতেই মানতে চাইল না যে এই লেপার্ড সেই লেপার্ড নয়। অবশেষে ঠিক হল যে পরদিন সে ফিরে যাবে পাউরিতে। এখানে এতগুলো দিন থাকার পর আমিও খুবই ক্লান্ত। তখন ঠিক করলাম এখানে লেপার্ডের চামড়াটা ছাড়িয়ে সেটা শুকিয়ে নিয়ে পরের দিন আমিও পাউরির উদ্দেশ্যে রওনা দেব। পরের দিন আমাদের বাংলোয় মানুষের আনাগোনা চলল সেই ভোর থেকে সন্ধে পর্যন্ত। লেপার্ডের মৃতদেহ দেখে তাদের সে কি উল্লাস! প্রায় সকলেই একমত, এইটাই সেই নরখাদক। সকলের কথায় এবার্সেনের বিশ্বাসও বদ্ধমূল হল যে সত্যি এই সেই নরখাদক লেপার্ড। কিন্তু আমার সংশয় তখনও দূর হল না। সেই দেখে ইবৎসন কি ভেবে যেন জনসাধারণকে হুঁশিয়ারি দিয়ে জানিয়ে দিল, নিরাপত্তা ব্যবস্থায় যাতে এর পরেও কোন রকম গাফিলতি না থাকে। আর আমরা যে নরখাদকটিকেই মেরে ফেলতে পেরেছি, সরকারকে টেলিগ্রাম করে সে খবরটা ইবৎসন তখনই জানাল না। সে রাতে আমরা তাড়াতাড়ি ঘুমোতে গেলাম, ভেবেছিলাম পরদিন ভোর হতেই রওনা হব। পরদিন সকালে যখন আমরা সবে ছোটা হাজরিতে বসেছি, ছোটা হাজরি তৎকালীন উত্তর ভারতে ভোরের একটু পরেই যে ব্রেকফাস্ট সার্ভ করা হতো তাকে বলা হতো, তখন ঠিক সেই মুহূর্তে হঠাৎ বাইরের রাস্তায় কিছু মানুষের কোলাহল শুনলাম। এই সময়ে এরা কি করছে?
সাহেব, সাহেব, এই চাতোয়া পিপল ঝোলা পুল থেকে মাইল খানেক দূরে নদীর ধারে চিতাটা, ওই নরখাদকটা, ওর একটা মেয়েকে খেয়েছে। পাটোয়ারি আপনাকে খবরটা জানাতে পাঠাইলেন সাহেব।
অতঃপর ইবৎসনের পাউরি যাত্রা বাতিল। তার বাংলায় বসে শুরু হলো আমাদের পরবর্তী পরিকল্পনা। বিরাট বড় একটা ম্যাপ নিয়ে আমরা মেয়েটি যেখানে মারা পড়েছে সেই জায়গাটা চিহ্নিত করলাম। নিজের ক্যাম্পে ফিরে গিয়ে আমার সঙ্গের লোকজন এবং পাটওয়ারির পাঠানো চারজনকে সঙ্গে করে আমি আর ইভৎসন রওনা হলাম সেই দিকে। জিনিসপত্র বলতে সঙ্গে নিলাম আমাদের রাইফেল দুটো, একটা স্টোভ, একটা পেট্রোম্যাক্স বাতি এবং কিছু খাবার দাবার। আর হ্যাঁ, ইভৎসনের চমৎকার দুটো ঘোড়া। চটপা পিপল পুলের কাছে পৌঁছে ঘোড়া ছেড়ে দিলাম। লেপারটাকে গুলি করে মারার পর থেকে পুলটা আর বন্ধ ছিল না, আর সেই সুযোগেই ওই নরখাদক নদী পার হয়ে প্রথম গ্রামেই পেয়ে যায় তার নতুন শিকার। ভাবতেই গাটা রেরি করে উঠল। বেলা প্রায় দুটো। পুলের ওপর আমাদের জন্য অপেক্ষা করছিল একজন গাই। তার সঙ্গে একটা খাড়াই পাহাড় বেয়ে, ঘাসে ঢাকা ঢাল বেয়ে নামতে নামতে আমরা পৌঁছলাম ঘন জঙ্গলে ঢাকা একটা খাল। দূরে ড্রামের শব্দ আস্তে আস্তে জোরালো হচ্ছিল। খাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটা ছোট্ট নদী। নদীর তীরে পাটওয়ারি ও জনাবিশেক লোক মেয়েটির মরদেহ পাহারা দিচ্ছে। প্রহরারত পুরুষরা ড্রাম বাজিয়ে চলেছে জায়গাটা চিহ্নিত করার জন্য। ফর্সা, স্বাস্থ্যবতী এক তরুণী। বয়স কত আর হবে, 18 কিংবা 20। উপুর হয়ে পড়ে আছে, দুপাশে ছড়ানো হাত, শরীরে একটা সুতো অব্দি নেই। লেপারটা মেয়েটার পায়ের তলা থেকে ঘাড় অব্দি চেটেছে। মেয়েটির ঘাড়ে বড় বড় চারটি দাঁতের দাগ, ওপর ও নিচ থেকে কয়েক পাউন্ড মাংস খেয়ে নিয়েছে। এই ভর দুপুরে লেপার্ডের দেখা পাওয়ার কোনো সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আমরা তাই চড়াই ভেঙে গ্রামের দিকে উঠে গেলাম। একটি বাড়িতে চা খেলাম, তারপর গেলাম দেখতে সেই বাড়িটা যেখানে মেয়েটিকে মারা হয়েছে। পাথরের তৈরি এক কামরার একটা বাড়ি। বাড়িতে থাকত মেয়েটি, তার স্বামী আর ওদের 6 মাসের একটা বাচ্চা। দুর্ঘটনার 2 দিন আগে মেয়েটির স্বামী পাউরিতে গেছিল একটা জমি মামলায় সাক্ষ্য দিতে। বাড়িতে মেয়েটি ও তার শ্বশুর ছিল। রাতে খাওয়ার পর মেয়েটি তার বাচ্চাকে দুধ খাইয়ে শ্বশুরের কোলে রেখে বাড়ির বাইরে গেছিল শৌচালয়ে। সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল। লেপার্ডটা বৃষ্টি থামার পরেই গ্রামের দিকে এসেছিল, আর দরজার বাঁ দিকে, দরজা থেকে প্রায় 35 গজ দূরে একটা পাথরের আড়ালে গুড়ি মেরে শুয়েছিল। মেয়েটি দরজা খুলে বেরোলেই সে একেবারে নিশ্চুপে ঘরের দেওয়াল ঘেঁষে এগিয়ে যায়। সেই নরখাদক প্রথমে গলায় দাঁত বসায় যাতে মেয়েটি কোনোভাবে শব্দ না করতে পারে। তখনই মৃত্যুর কোলে ঢলে পড়ে মেয়েটি। এদিকে মেয়েটির কোনো সাড়া শব্দ না পেয়ে মেয়েটির শ্বশুর ডাকাডাকি করতে থাকে। সম্ভবত ওই চেঁচামেচির শব্দেই লেপারটা হতভাগ্য মেয়েটিকে তুলে নিয়ে যায় একেবারে নিঃশব্দে। যে পথে লেপারটা ফিরে যায় সেটা ছিল ভেজা নরম জমি, অথচ সেই মাটিতে কোথাও মেয়েটির শরীরের কোনো অংশের কোনো চিহ্ন মাত্র নেই। প্রায় 70 কেজি ওজনের একটি দেহ কি অবলীলায় লেপারটা মুখে করে তুলে নিয়ে গেছে। সেখান থেকে একটা 3 ফুট উচ্চতার আল পার হয়ে আরেকটা জমির প্রান্তে গিয়ে পৌঁছায় সে। সেখান থেকেও একটা 12 ফিট উচ্চতার খাড়া পায়ে চলা পথের শেষে লেপারটা লাফ দিয়ে নেমে যায় জঙ্গলে ভরা খাদটায়। এই অবিশ্বাস্য ঘটনা থেকে তার প্রায় অতি প্রাকৃতিক শক্তির আবারও কিছুটা আন্দাজ পাওয়া যায়। লেপারটা তার খাওয়া সম্পূর্ণ করতে পারেনি। মেয়েটির খোঁজে আসা লোকজনের হইহল্লার জন্যই বোধহয় সে মৃতদেহটিকে লতা পাতায় ছাওয়া একটা ঘাস জমির উপর রেখে পিছনের একটা গভীর জঙ্গলে গিয়ে লুকিয়েছিল। লোকজনের উপস্থিতি যখন টের পেয়েছে তখন সেই নরখাদক যে তার খাবারের কাছে ফিরলেও খুব সন্তর্পণেই ফিরবে এই বিষয়ে কোনো সন্দেহই ছিল না। ফলে আমি আর ইভৎসন মৃতদেহর কাছাকাছি না বসে
সেখান থেকে ষাট গজ মতো দূরে একটা বড় ওক গাছ বেছে নিলাম। জায়গাটা খুব ভালো করে দেখার সুযোগ পাইনি, তাই আমি আর রিবটসন যতক্ষণ আলো থাকবে ততক্ষণই সেখানে থাকব স্থির করলাম। এও ঠিক হল, এবারে লেপার্ডের উদ্দেশ্যে গুলি ছুঁড়বে রিবটসন, আমি থাকব আমাদের সুরক্ষার দায়িত্বে। সেই মতো রিবটসন ওক গাছটার একটা বেশ পোক্ত ডালে চড়ে বসল। সেখান থেকে মেয়েটির মৃতদেহটি স্পষ্ট দেখা যাবে, আর আমি রইলাম নিচে গাছের আড়ালে। পেট্রোম্যাক্সটাকে একটা গর্তের মধ্যে লুকিয়ে রাখলাম। খাদে এমনিতেই কম আলো ঢুকে খানিকক্ষণের মধ্যেই অন্ধকার নেমে এল। হঠাৎই একটা কাকুর হরিণের তীক্ষ্ণ ডাক ভেসে এলো গভীর জঙ্গলের দিক থেকে। ডাক শুনে বোঝা গেল সে লেপার্ডের উপস্থিতির জানান দিচ্ছে। হতে পারে সেই ধূর্ত নরখাদক বা অন্য কোন লেপার্ড। হরিণের ডাকটা অন্যদিকে মিলিয়ে গেল। এদিকে রিবটসন আর আমার দুজনেরই তখন স্থির দৃষ্টি মৃতদেহের উপর। রিবটসনের দুই হাত তখন রাইফেলে। কোনো এক অজ্ঞাত কারণে টর্চ লাইটটা ঠিক সেই সময়ে কাজ করছিল না, আলো কমে আসছে। তবু সেই আলোয় তখনও গুলি করা সম্ভব। হঠাৎ 30 গজ ওপরে নিচু ঝোপের পিছন থেকে একটা পাইন ফল গড়িয়ে এল, এসে ঠেকল ঠিক আমার পায়ের কাছে। লেপার্ডটা এসে গেছে, আমাদের থেকে 30 গজ মতো দূরে হবে, আমাদের দিকেই তাকিয়ে আছে, আর এমন জায়গায় দাঁড়িয়েছে যেখান থেকে সে মৃতদেহের আশেপাশের জমিটা ভালো করে দেখতে পাচ্ছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হল লেপার্ডটা যেখানে আছে সেখান থেকে তার পক্ষে আমাদের কাজটা, বিশেষ করে ডালের ঠিক মাঝখানটায় বসে থাকা রিবটসনকে দেখতে পাওয়া একেবারেই অসম্ভব নয়। আলো প্রায় একেবারেই কমে গেছে। রিবটসনের বন্দুকে ফিট করা টেলিস্কোপিক সাইটেও আর কাজ হবে না। কোথায় গেল সে? কিছুক্ষণের মধ্যেই যা কানে এলো তাতে শিউরে উঠল আমার সারা শরীর। ওই তো পায়ের আওয়াজ, অত্যন্ত সন্তর্পণে এগিয়ে আসছে লেপার্ডটা আমার দিকে। এ কাকে শিকার করছে? মাথার মধ্যে কে যেন অনবরত বলে যাচ্ছে, এক্ষণে পিছু না হটলে বিপদ নিশ্চিত। রিবটসন তড়িঘড়ি গাছ থেকে নেমে এল। আমি রিবটসনের থেকে কিঞ্চিত লম্বা, তাই আমি ইশারায় জার্মান ল্যাম্পটা নেওয়ার কথা বললাম। কিন্তু রিবটসন বলল যে সে তার থেকে আমার নিশানাকে ভরসা করে বেশি। অগত্যা তাকে ল্যাম্প ধরিয়ে আমি বন্দুক তাক করে অন্য দিক দিয়ে পাহাড়ে চড়তে থাকলাম। আগে রিবটসন, পেছনে আমি। আমার দু হাত রাইফেলের উপর শক্ত করে ধরা।
সাবধানে জিম, এই পাথরগুলো যেন এক একটা মরণ ফাঁদ।
যা, ম্যান্টেলটা গেল, এখন আর বড় জোর 3 মিনিট মতো আলো থাকবে এটায়।
3 মিনিট? সে কি 3 মিনিটে এই পাহাড় বেয়ে আধ মাইল? অসম্ভব। আর যদি নরখাদকটা আমাদের পিছু নেয়?
চলো চলো, আর বেশি ভাবার সময় নেই, যত দূর পারি ছুটতে হবে। সেদিনের সেই পাহাড়ে চড়ার মুহূর্তটা আমি আজও ভুলিনি। ভিজে মাটি, পিচ্ছিল পাথর, শরীরে কাঁটার আঁচড়, আর অন্ধকার যেন গিলে ফেলছে চারদিক থেকে। একটা ডেঞ্জারাস পথ ধরে আরো কিছুটা এগোতেই একটা সিঁড়ি মতো কিছু টের পেলাম। ওই যে সিঁড়ি, ডান দিকে উঠোনের মতো কিছু একটা। উঠোনের একদিকে একটা দরজা দেখে টোকা দিলাম। ভেতর থেকে গড়গড়া টানার শব্দ পাচ্ছিলাম, অথচ দরজায় টোকা পড়ার সঙ্গে সঙ্গে সব চুপ হয়ে গেল।
দরজা খোলো, আমরা ব্রিটিশ গভর্নমেন্টের লোক, সাহায্য চাই। ওরা তো দরজা খুলছেই না জিম, আমি পকেট থেকে একটা দেশলাইয়ের বাক্স বের করে সেটা নাড়াতে নাড়াতে বললাম, আর এক মিনিটের মধ্যে দরজা না খুললে আমি কিন্তু দরজায় আগুন লাগিয়ে দেব। কে আছো? দরজা খুলো।
না না, দয়া করে আগুন লাগাবেন না সাহেব, খুলছি এখনই খুলছি।
মাফ করবেন সাহেব, এই অন্ধকার হয়ে গেলে ওই বাঘটার ভয়ে আমরা কোনো আওয়াজেই আজকাল আর দরজা খুলি না।
আপনাদের ভয়ের ব্যাপারটা আমি বুঝি, আসলে আজ আমরা নিজেরাও একরকম মৃত্যুর সাথে লড়াই করে এখানে পৌঁছেছি।
আপনাদের লোকজন তো উপরের গ্রামে পৌঁছেছে, আপনারা চাইলে আমরা কেউ আপনাদের পৌঁছে দিয়ে আসতে পারি।
তাহলে তো তোমাদের একা ফিরতে হবে, আর সেটা হবে মৃত্যু মুখে ঠেলে দেওয়ারই সামিল। না না, আমরা নিজেরাই যাব।
বাড়িতে এক্সট্রা কোনো ল্যাম্প আছে?
একটা পুরনো লণ্ঠন আছে, ওটার চিমনিটা একটু ফাটা, দেখি খুঁজি।
কয়েক ফোঁটা তেল সহ বিজায় পুরনো একটা ল্যাম্প হাতে করে আমরা আবার চলতে শুরু করলাম। গন্তব্য ওপরের গ্রামে, যেখানে আমাদের লোকজন রয়েছে। উঠে দেখি এক সারি দোতলা বাড়ি, কিন্তু সবকটার জানলা দরজা বন্ধ, কোথাও কোনো আলোর চিহ্ন মাত্র নেই। উঠোনে পৌঁছতেই আমাদের একমাত্র ল্যাম্পটাও গেল নিভে।
এরা কেউ জেগে আছে তো?
আসুন সাহেব, আসুন আসুন, ভিতরে আসুন।
এ লাখিয়া, সাহেবদের জিনিসপত্র ভিতরে নিয়ে যা।
হঠাৎই কোথা থেকে একটা কুকুরের আগমন ঘটল। তার গায়ে সমস্ত লোম খাড়া হয়ে উঠেছে। বুঝতে বাকি রইল না, উঠোন চত্বরে লেপার্ডের আগমন ঘটেছে। আমি তাড়াতাড়ি রাইফেলে গুলি ভরে নিলাম। আমাদের লোকজন একটা ল্যাম্প চালিয়ে নিয়ে এলো, সেটাকে নানাভাবে ধরেও আলোটা খুব বেশি নিচে পৌঁছল না। আমরা কুকুরটাকে দেখেই লেপার্ডের গতিবিধি বুঝতে পারছিলাম, কিন্তু এর পরেই লেপার্ডটা ধীরে ধীরে উঠোন পেরিয়ে রাস্তার দিকে নেমে গেল, আর কুকুরটাও গর্জন থামিয়ে তার চলে যাওয়ার পথের দিকে একাগ্র দৃষ্টিতে তাকিয়ে মাঝে মাঝে গড়গড় করতে লাগল। সেই রাতটা আমরা কাটালাম আমাদের জন্য নির্ধারিত একটা বাড়ির বারান্দায়, কারণ যে ঘরটায় শোবার ব্যবস্থা করা হয়েছিল তাতে জানলা নেই, দরজা টেনে দিলে আলো বাতাস ঢোকার পথ বন্ধ। আমাদের সঙ্গে বারান্দায় এক প্রান্তে কুকুরটাও শুয়ে কাটাল। পরদিন মৃতদেহের কাছে গিয়ে একটু হতাশ হলাম, লেপার্ডের সেখানে আসা যাওয়ার কোনো চিহ্নই দেখলাম না। দিনের বেলায় আমি এলাকাটা খুঁটিয়ে দেখে নিতে বেরোলাম, ঘন ঝোপঝাড়, পাশাপাশি নানান রকম জীবজন্তুর পায়ের ছাপও দেখতে পেলাম, কিন্তু আগের দিনের পুরনো কয়েকটা পায়ের ছাপ ছাড়া লেপার্ডের আর কোনো চিহ্ন দেখতে পেলাম না। জিন ট্র্যাপটা রুদ্রপ্রয়াগ থেকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেটাও সেদিন সেখানে পৌঁছে যাওয়ায় দুপুরে আমি আর ইবাটসন ট্র্যাপটাকে নরম মাটির মধ্যে শক্ত করে গেঁথে দিলাম। মৃতদেহটাকে সায়ানাইড মাখিয়ে রাখলাম। এযাবৎ যা যা বিষ প্রয়োগ করা হয়ে এসেছে মৃতদেহে, তার কোনোটাই লেপার্ডের উপর খারাপ কিছু প্রভাব ফেলতে পারেনি, তাই এক ডাক্তার বন্ধুর পরামর্শে সায়ানাইডের ব্যবহার। ট্রুথ টু টেল, আই হেটেড দ্য ভেরি থট অফ ইউজিং পয়জন দেন, অ্যান্ড আই হেট ইট নো লেস নাও। বিষক্রিয়া কোনো কালেই পছন্দ ছিল না আমার, কিন্তু এই মানুষ খেকোকে মারার আর কোনো উপায় ছিল না আমার কাছে। কিছুটা দূরেই একটা বেশ বড় পাইন গাছে আমি আর ইবাটসন দুজনে মিলে একটা মাচাও বাঁধলাম। সন্ধে হতেই ডিনার পর্ব শেষ করে আমরা দুই বন্ধু মাচায় চড়ে বসলাম। এখন অপেক্ষার পালা, মৃতদেহের কাছে লেপার্ডটার আগমনের অপেক্ষা। কিন্তু না, সে রাতে একটা কাকড় হরিণের ডাক ছাড়া আর সেরকম কিছুই টের পেলাম না। সকালে মাচা থেকে নিচে নেমেও দেখলাম
মৃতদেহের ওপর লেপার্ডের কোনো চিহ্ন মাত্র নেই। অতএব ইবোটসন ব্রেকফাস্ট সেরে রুদ্রপ্রয়াগের দিকে রওনা দিল। আমিও ন্যানিতালের উদ্দেশ্যে যাত্রা করার আগে গ্রামের লোকজনের সঙ্গে দু চারটে কথাবার্তা বলছি, এমন সময় একদল লোক এসে জানালো যে সেখান থেকে মাইল চারেক দূরে লেপার্ড একটা গরু মেরেছে। লোকগুলোর সন্দেহ আক্রমণকারী লেপার্ড আমাদের মানুষকে গোটাই। সে সেই রাতে আমাদের দুজনকে স্পষ্ট দেখেছিল, এমনকি আমাদের পিছু নিয়ে গ্রাম অবধি এসে পৌঁছেছিল। তারপর সেখান থেকে কিছু দূর গিয়ে সে গ্রামের মোড়লের বাড়ির দরজা ভাঙার আপ্রাণ চেষ্টা চালায়। ভোরের দিকে আরো 300 গজ দূরে আরেকটা বাড়িতে সে গরুটাকে মারে। সকলের অনুরোধে অগত্যা ন্যানিতাল যাত্রা সেবারের মতো বাতিল করে জেন ট্র্যাপ আর সায়ানাইড বিষ সঙ্গে করে তাদের গ্রামে গেলাম। মোড়লের বাড়িটা একটা ছোট্ট টিলার ওপর, চারপাশে আবাদি জমি। এই বাড়িতেই সেই রাতে লেপার্ড হানা দেয়। দরজাটা ভেঙেই ফেলত যদি ভেতর থেকে কয়েকটা তক্তা দিয়ে ইঁটে রাখা না থাকত। বাড়ির গায়ে পায়ে চলা সরু পথ, তারপর এক টুকরো কাদা জমি। চোখে পড়ল নরখাদকটার থাবার ছাপ, খুব পুরনো নয়। এরপর গরুর মৃতদেহ যেখানে পড়েছিল সেই জায়গাটা দেখলাম, একটা সমতল জমি, অর্থাৎ ট্র্যাপটা পাতার জন্য আদর্শ। গরুটার পিঠের অংশটা একটা ঝোপের মধ্যে পড়েছিল, তার সামনের পা দুটো ছিল ফুটখানেক উঁচু একটা আলের ওপর। লেপার্ডটা আলের ওপর বসে মাংস খেয়েছে, তার সামনের থাবা দুটো রাখা ছিল গরুর পা দুটোর মাঝখানে। আমি লেপার্ডের থাবার ছাপ যেখানে সেখানে ট্র্যাপটা পাতলাম, তার উপরে চাপা দিলাম বড় বড় সবুজ পাতা। তারপর গরুর শরীরের অংশগুলো মোটামুটি আগের জায়গায় সাজিয়ে রেখে দিলাম। অন্তত সেই মুহূর্তে মনে হল যে লেপার্ডটার পক্ষে কিছুতেই বোঝা সম্ভব নয় যে জায়গাটায় কোনো মানুষের হাত পড়েছে আর সাংঘাতিক একটা ফাঁদ পাতা রয়েছে। সব ব্যবস্থা সম্পন্ন হলে একটা মনোমতো গাছ বেছে নিয়ে সূর্যাস্তের সময় আমি তাতে চড়ে বসলাম। সন্ধে গড়াতে গড়াতে একটা দুটো জন্তুর এদিক ওদিক ছুটে যাওয়া ছাড়া আর কিছুই ঘটল না। অন্ধকার বাড়তে আমি গাছ থেকে নেমে গ্রামের দিকে রওনা দিলাম। কিছুদূর গিয়েই মনে হল লেপার্ডটা সম্ভবত পিছু নিয়েছে। কোনো ঝুঁকি না নিয়ে আমি সোজা পথটা ছেড়ে নরম জমির উপর দিয়ে এগিয়ে গরুর মৃতদেহের কাছাকাছি একটা পাথরের আড়ালে শুয়ে থাকলাম। না, কিছুই ঘটল না। কোনো রকমে গ্রামে ফিরে গেলাম। পরের দিন সকালে আশপাশের এলাকাটা ঘুরে দেখলাম, দেখলাম লেপার্ডটা আগের রাতে আমি যে যে পথে যেভাবে যেভাবে চলেছিলাম ঠিক সেইভাবেই আমাকে অনুসরণ করে গ্রামে পৌঁছেছিল। আমি উঁচু জমি দিয়ে হেঁটে কিছুদূর এগিয়ে গেলাম। না, দু একটা থাবার ছাপ ছাড়া কিচ্ছু নেই। তা সত্ত্বেও পায়ের ওই অস্পষ্ট ছাপ ধরে এগোতে লাগলাম। মনে আসা, কি জানি হয়তো লেপার্ডটা ফাঁদে। না, লেপার্ডটার কোনো চিহ্নই নেই, ফাঁদ আছে ফাঁদের মতোই, তাতে কোনো রকম নাড়াচাড়া পড়েছে বলে মনেও হচ্ছে না। বুঝলাম প্রথম রাতের মতোই লেপার্ডটা ওই আলের উপর বসে গরুর পায়ের কাছে নিজের থাবা দুটো রেখে মাংস খেয়েছে। কিন্তু হ্যাঁ, এইবার তার থাবা দুটো ছিল গরুর পা দুটোর মাঝখানে নয়, দুই পাশে, একেবারে আমাদের পাতা ফাঁদের লিভার দুটোর ঠিক ওপরে। ওই লিভার দুটো খুলে গেলেই লেপার্ডের খেল একরকম খতম ছিল, অথচ তা হয়নি। আমাদের একেবারে বোকা বানিয়ে কি অত্যন্ত নিপুণভাবে নিজের খাওয়া শেষ করে অদৃশ্য হয়ে গেছে সে। এমনি এমনি আর স্থানীয় লোকজন জন্তুটাকে পিশাচ অশরীরী বলত না। সত্যি বলতে কি, সেদিনের আগে অবধি আমিও ভাবতে পারিনি যে 8 বছর ধরে মানুষের কাছাকাছি থাকার ফলে একটা নরখাদক লেপার্ড এতটা পরিমাণ ধূর্ত হয়ে উঠতে পারে। নরখাদকটার মৃতদেহের কাছে আর ফিরে আসার সম্ভাবনা প্রায় ছিল না বললেই চলে। তাও গরুর যতটুকু দেহাবশেষ পড়েছিল তাতেই কিছুটা বিষ মিশিয়ে রাখলাম। কিন্তু না, চতুর লেপার্ডটা নয়, বিষ মেশানো অংশটুকু খেয়ে গেছিল অন্য এক লেপার্ড।
মাসখানেক বাদে বেশ কিছুদিন আগে মরে যাওয়া একটা লেপার্ডের খোঁজ পাওয়া গেছিল। অর্থাৎ সেইবারেও কিচ্ছু করতে পারলাম না, আমি ফিরে গেলাম নৈনিতালে। বলা যায় নরখাদকটার করুণার উপরেই একরকম গাড়োয়ালকে ছেড়ে দিয়ে এলাম। হয়তো কেউ বলতেই পারে আমি হাল ছেড়ে দিয়েছি, কিন্তু আসলে দিনের পর দিন রাতের পর রাত ধরে এমন স্নায়ু কাঁপানো প্রতীক্ষা শুধু আমি কেন, অন্য কারোর পক্ষে অনির্দিষ্ট কাল চালিয়ে যাওয়াটা একরকম অসম্ভব। আমি বহু সপ্তাহ গাড়োয়ালে কাটিয়েছি, দিনের পর দিন মাইলের পর মাইল হেঁটেছি, রাতে চাঁদের আলোয় বসে থেকেছি একা ফাঁদের সামনে, গাছের ডালে, ছাদে, ঝোপের আড়ালে। এমন মুহূর্ত গেছে যেখানে লেপার্ডের হাতে শিকার হওয়াটা ছিল শুধুই সময়ের অপেক্ষা। সেই রাতগুলো ছিল শুধু আমার আর সেই মানুষ খেকোটার, এক শিকারী আর এক নরখাদক, দুজনেই পরস্পরের ছায়া খুঁজছে। বারংবার পরাজয়ের হতাশা নার্ভের উপর এমন চাপ দেয় যেন শরীরটা নিজের বশেই থাকে না। সেখানে আরো কিছুদিন থেকে গেলে হয়তো আমি নিজের জীবনটাই হারাতাম, সেক্ষেত্রে আমার থাকাটা স্থানীয় লোকেদের কোনো কাজেই আসত না। মনের মধ্যে তখন একটা ঝড় চলছে, বিভিন্ন পত্রপত্রিকাগুলোয় হয়তো কালকেই শিরোনাম থাকবে, করবেটো অবশেষে পালালেন। কিন্তু আমি জানি আমি যা করেছিলাম সেইটাই সঠিক ছিল, কারণ এই লড়াই শেষ হয়নি, আমি আবার ফিরব খুব শিগগিরই। ১৯২৬ সালের বসন্তে আবার ফিরলাম গাড়োয়ালে। এবার ইবৎসনও আমার সঙ্গেই ফিরল, রামনগর থেকে কোট দ্বারা, তারপর আট দিন হেঁটে পাউরি হয়ে পৌঁছলাম রুদ্রপ্রয়াগ। লেপার্ড কিন্তু থেমেছিল না, গত তিন মাসে আরো ১০টা প্রাণ গেছে, মাত্র একদিন আগে এক শিশু প্রাণ হারিয়েছে আমরা পৌঁছানোর ঠিক আগেই। লেপার্ডের সাহস আরো বেড়ে গেছিল, দিনের আলোতেও এবার সে বাড়িতে ঢুকে পড়ছে, তাই প্রথম কাজই ছিল পুল বন্ধ করে দেওয়া যাতে রাতের অন্ধকারে কেউ চিতার শিকার না হয়। তবে একই সঙ্গে এলাকা জুড়ে শুরু হয়েছে অজস্র গুজব, অবশ্য এটা অসম্ভব কিছু ছিল না, এমন ধূর্ত নরখাদক লেপার্ড যে অঞ্চলে এতগুলো বছর সন্ত্রাস চালিয়ে যাচ্ছে সেখানে তার সম্পর্কে গুজব জল্পনা রটনা সৃষ্টি হওয়ারই কথা। মার্চের শেষ দিকে একদিন সকালে শুনলাম রুদ্রপ্রয়াগের উত্তরে এক গ্রামের পাশে সারা রাত ধরে লেপার্ডের ডাক শোনা গেছে। জায়গাটা ঠিক সেই স্থান থেকে এক মাইল দূরে যেখানে আমরা আগের বার এক লেপার্ডকে গুলি করেছিলাম। পাহাড়ের সেই উঁচু শিখরটার কথা মনে পড়ল, পাথরে ভরা গুহা, গর্ত ঘন ঝোপে ঢাকা। স্থানীয়দের কেউ কেউ বলে তাদের পূর্বপুরুষেরা নাকি এইখানেই তামা খুঁড়ে বার করত। আমার অনেকদিনের ধারণা এই জায়গাটাই নরখাদকটির আশ্রয়স্থল। ঠান্ডায় লেপার্ডরা সকালে রোদ পোয়াতে ভালোবাসে, অনেকবার উঠেছি ওই শিখরে, প্রতিবারই সেই একই আশা নিয়ে। এই বুঝি দেখি পাথরের গায়ে সে শুয়ে আছে। সেই দিন সকালেই রওনা হলাম, আমি, ইবৎসন আর ইবৎসনের এক কর্মচারী, সঙ্গে রাইফেল, এক গাছা দড়ি আর সদ্য কেনা একটা বেশ মোটা সোটা ছাগল। উঁচু নিচু পাহাড়ি পথ বেয়ে পৌঁছলাম সেই এবড়ো খেবড়ো এলাকার কিনারায়। ছাগলটাকে বাঁধলাম এক শক্ত খুঁটিতে ঝোপের ঠিক নিচে। আমরা নেমে এলাম ১৫০ গজ নিচে বড় পাথরে আড়ালে। সূর্য তখন কেদারনাথের তুষার চূড়ার পাশে যেন রক্তিম মাগনের গোলা। ছাগল অনবরত ডেকে চলেছিল, হঠাৎই সব চুপ। আমি হামাগুড়ি দিয়ে এগিয়ে গেলাম, দেখি ছাগলটা কান খাড়া করে তাকিয়ে আছে ঝোপের দিকে আর ধীরে ধীরে দড়িটা টানছে পেছনের দিকে, অর্থাৎ লেপার্ডটা এসেছে। কিন্তু এখনো ধরা পড়েনি আমাদের চোখে। ছাগলটা নিশ্চয়ই দেখতে পেয়েছে। আমি এবারসেনকে ট্রিগারে আগুন রাখার ইশারা করলাম। ওর টেলিস্কোপিক রাইফেলটা এই সময় অত্যন্ত উপযুক্ত, কিন্তু কিছুই চোখে পড়ল না। এদিকে আলো দ্রুত কমে এলো। আর অপেক্ষা করা মানে বিপদ। আমরা উঠে পড়লাম, ছাগলটাকে নিয়ে ফিরে চললাম গ্রামের পথে। ছাগলকে দড়ি বেঁধে নিয়ে যেতে অসুবিধে হচ্ছে, তাই দড়িটা খুলে দিলাম, আর সাথে সাথেই সে উল্টো দিকে দৌড় লাগালো। আমরাও পিছু নিলাম। তার ডাক একবার লেপার্ডটাকে টেনে এনেছিল, কে জানে আবারও যদি টেনে আনতে পারে। একটা সরু রাস্তা পেরোতেই ছাগলটাকে আর দেখা গেল না। ভাবলাম হয়তো পাহাড়ের গা ঘেঁষে থাকা পথ দিয়েই গ্রামে ফিরে গেছে, কিন্তু আচমকাই সেই সরু পথে কিছু একটা পড়ে থাকতে দেখলাম। এগিয়ে গিয়ে দেখি ছাগলটা গলা থেকে রক্ত পড়ছে, আর শরীরটা তখনও থরথর করে কাঁপছে। চারিদিকে ভালো করে দেখলাম, কোথাও কিচ্ছু নেই, অথচ কোনো সন্দেহই নেই এটা সেই নরখাদকেরই কাজ। যেন আমাদের উদ্দেশ্যে ব্যঙ্গের হাসি হেসে বলছে, কি ছাগলটাকে টোপ করেছিলে আমাকে ধরার জন্য, তো এই নাও। এখন চারিদিক কেমন অন্ধকার, দেখো তোমাদের মধ্যে গ্রামে কে আগে জ্যান্ত অবস্থায় পৌঁছতে পারো। আমার কাছে একটা দেশলাইয়ের বাক্স ছিল। সেই রাতে ওই আগুনের আঁচেই আমি, ইবৎসন আর আমাদের সঙ্গে থাকা লোকটা কোন রকমে বেঁচে ফিরলাম। সে যে কি নিদারুণ অভিজ্ঞতা তা বলে বোঝানোর নয়। পরদিন সকালে ফিরে গিয়ে দেখি ছাগলটা যেমন ছিল তেমনই পড়ে আছে। চিতার পায়ের ছাপ আমাদের ঠিক পেছনেই এসে থেমেছে, গ্রামের সীমানা পর্যন্ত। অর্থাৎ আমাদের পিছু সে ছাড়েনি। গত রাতের নিহত ছাগলটার দেহ পরীক্ষা করে যখন আমি ইন্সপেকশন বাংলোয় ফিরলাম, জানতে পারলাম রুদ্রপ্রয়াগে আবার একটা হত্যাকাণ্ড ঘটেছে। থাবার ছাপ দেখে বোঝা গেল নরখাদক আমাদের অনুসরণ করে এসেছিল, তারপর ফিরে গিয়ে শিকার ধরেছে। আমি ইবৎসনের সঙ্গে বেরিয়ে পড়লাম। পাথুরে পথ পেয়ে পায়ে হেঁটে পৌঁছলাম মৃতের বাড়িতে। নির্জন এক জঙ্গলে ছোট্ট একটা ঘর।
দরজাটা দেখো জিম, রক্ত এখনো তাজা।
বাড়ির আর কেউ কোনো আওয়াজই পায়নি। তার মানে
হল গলা টুঁটিটা একেবারে চেপে ধরে টেনে নিয়ে গেছে।
দেখো দেখো, এই এতটা দূরে নিয়ে এসে তারপর লোকটাকে পুরোপুরি মেরেছে।
তারপর ওই ঝোপের আড়ালে নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছে দেহটা। খুব বেশি কিন্তু খেতে পারেনি।
অর্থাৎ এখানে লেপার্ড ফিরে এলেও আসতে পারে। আমরা দেহাবশেষের তিন জায়গায় সায়ানাইড দিলাম। সন্ধে নাম ছিল। পাহাড়ের ঢালে অপেক্ষা করলাম বেশ কিছুক্ষণ, কিন্তু লেপার্ডের দেখা মিলল না। তাহলে সায়ানাইডেও কাজ হল না। পরদিন দেখি লেপার্ডটা মৃত লোকটার শরীরের নতুন কিছু অংশ খেয়েছে, যেখানে বিষ ছিল না। এবার পরিকল্পনা বদলালাম। ইবৎসন যাবে গ্রামে, পাহাড়ের কিছুটা নিচে, আর আমি থাকব গাছের ওপরে, সেই পথের ধারে যেখানে আগের রাতে থাবার ছাপ পেয়েছিলাম। রডোডেনড্রনের ডালে লুকিয়ে বসে রইলাম। চাঁদের আলোয় পাহাড়টা যেন ঝকঝক করছে। রাত আটটার সময় কাকড় হরিণের ডাক শুনলাম। লেপার্ডটা কাছাকাছি কোথাও রয়েছে তাহলে। লেপার্ডটা এসেছে, কিন্তু যে পথগুলো আমি পাহারা দিচ্ছিলাম তার কোনোটাই সে ব্যবহার করেনি। মনে হচ্ছিল যেন বুঝে গেছে আমি কোথায় আছি। আশ্চর্য রকম শান্ত হয়ে আছে পরিবেশ। মাঝে মধ্যে ভেসে আসছে কাকড় হরিণের ডাক। দু ঘন্টার বেশি সময় ধরে লেপার্ডটা লাশের পাশেই ছিল। সায়ানাইড মেশানো মাংস খাওয়ার যথেষ্ট সময় এসে পেয়েছে। চাঁদের আলোয় পাহাড়টা যেন রূপোয় মোড়া বলে মনে হচ্ছে। হঠাৎই শুকনো পাতায় আবার পায়ের শব্দ। রাস্তা ধরে এগিয়ে আসছে সে, নিঃশব্দে নয়, তবে একটু অস্বাভাবিক ভঙ্গিতে। মনে হলো বিষটা তাহলে কাজ করছে। লেপার্ডটা রাস্তার বাঁকে থামল, তারপর নেমে গেল খাদের দিকে। আমি গাছের ডালে নিশ্চল বসে রইলাম, রাইফেল প্রস্তুত। ভাবলাম সামনে দিয়ে গেলেই গুলি করব, কিন্তু ও দিক বদল করল। খাদের মাঝখান দিয়ে এগিয়ে এলো সোজা আমার গাছের দিকেই। আমার মনে হলো সে বুঝে ফেলেছে আমি এখানে। আর এবার মানুষের গন্ধ পেয়ে মানুষের খোঁজেই এসেছে। কিন্তু আচমকা লেপারটা পথ বদলে চলে গেল ঝর্নার দিকে। স্পষ্ট জল খাওয়ার শব্দ পেলাম, কিন্তু তাকে কোথাও চোখে দেখা গেল না, যেন চাঁদের আলো থেকে নিজেকে আড়াল করেই রেখেছে। কিছুক্ষণ পরে তার চলার শব্দ উঠল খাদের ওপারের ঢালে, তারপর নিস্তব্ধতা। চাঁদের এমন আলোতে তাকে একটি বারও দেখতে পেলাম না। সে বুঝি এমন জায়গায় ছিল যেখানে আলো পৌঁছয় না, গুলি করার আর কোনো সুযোগ রইল না। তবে যদি বিষটা ঠিক মতো কাজ করে থাকে, তাহলে আমার গুলির আর দরকার নেই। সেই রাতে আর বিশেষ কিছু ঘটল না। সকালে ইবৎসন ঘটনাস্থলে এলো।
দেখেছো জিম, লেপারটা ঠিক সেই জায়গাগুলোই খেয়েছে যেখানে বেশি করে বিষ দেওয়া হয়েছিল।
তাহলে তো একটা কিছু অ্যাকশন হওয়ার কথা। এবার শুধু লেপারটা খুঁজে বের করা দরকার। গ্রামের আরো কয়েকজনকে নিয়ে লেপার্ডের পায়ের চিহ্ন অনুসরণ করে যেখানে সে জল খেয়েছিল তার অদূরে পাথরের গুহা অবধি পৌঁছে গেল। গুহার মুখের কাছে তার মাটি আঁচড়ানো স্পষ্ট চিহ্ন, ঘাসের উপরে বমি করে বের করে ফেলা আঙুলের হাড়গুলো। গুহার ভেতরেই যে লেপার্ডটা আশ্রয় নিয়েছে সে বিষয়ে একরকম নিশ্চিত হয়ে আমরা গুহার মুখে বেশ কিছু পাথর আর একটা মোটা জাল বসিয়ে এলাম। লেপার্ডটার গুহা থেকে পালাবার কোনো পথই রইল না। এরপর 10 দিন কেটে গেল, গুহার মুখে জালটা নাড়াচাড়া করার কোনো চিহ্নই দেখা গেল না। আমার আশা লেপার্ডটা তাহলে গুহার ভেতরেই মরে আছে। আর ঠিক তখনই খবর এলো 5 মাইল দূরের গ্রামে আবার এক মহিলা নিহত। আমাদের অবাক হওয়ার কি আরো কিছু বাকি ছিল? এ তো কোনো সাধারণ জন্তু নয়। এই জন্তুটা যে স্ট্রিকনিন খেয়েও মরেনি, আর্সেনিক খেয়েও বেঁচে আছে, বরং আরো বেপরোয়া হয়ে উঠেছে। তার শরীরে এইসব বিষ যেন উল্টে উত্তেজকের কাজ করেছে। আমি নিশ্চিত ও সেদিন সায়ানাইড খেয়েছিল। এ কেমন জন্তু! এ যেন বিষ খেয়ে নীলকণ্ঠ হয়ে নতুন ভাবে জীবন যৌবন ফিরে পায়। আমার শিকারী জীবন নেহাত কম দিনের ছিল না, কিন্তু তাতেও আমি এর আগে কোনোদিন এরকম কোন জন্তুর মুখোমুখি হইনি। রুদ্রপ্রয়াগের এই নরখাদক লেপার্ডের ক্ষমতা রীতিমতো বিস্ময়কর। আমি এ বিষয়েও নিশ্চিত সেদিন সে ওই গুহার ভেতরেও ঢুকেছিল, কারণ আমি পাথরের গায়ে ওর পিঠের লোম পড়ে থাকতে দেখেছি। তবুও সে পালিয়ে গেল কিভাবে? কিভাবে জন্তুটা প্রতিবার আমাদের পাতা ফাঁদ এড়িয়ে যাচ্ছে? কিভাবে সে প্রত্যেকবার আমাদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকছে? রুদ্রপ্রয়াগের মানুষগুলোর সংস্কার কিংবা বিশ্বাস যাই বলি না কেন, তাতে আর অবাক হচ্ছিলাম না। সত্যিই যেন সে কোনো সাধারণ প্রাণী নয়, এক অলৌকিক শক্তি। তাকে তাড়াতে হলে দরকার আরো কিছু, শুধু গুলি নয়, দরকার আগুন। মানুষের জন্য গুরুত্বপূর্ণ আর চাঞ্চল্যকর খবরগুলো কখনো চাপা থাকে না। গত 10 দিন ধরে গাড়োয়ালের প্রতিটি কোণে ছড়িয়ে পড়েছিল সেই খবর।
নরখাদকটাকে বিষ দেওয়া হয়েছে আর হয়তো গুহার মধ্যে তাকে বন্দিও করা গেছে। আশা জেগেছিল সকলের মনে, আর সেই কদিনে মানুষ ভুলতে বসেছিল ভয়, শুরু করেছিল ঝুঁকি নিতে, কিছুটা পুরনো অভ্যেসের বশে, অথবা বলা ভালো একটা ভুল বিশ্বাসের কারণে। কিন্তু লেপার্ডটা দিব্য বেঁচে গিয়েছিল, একটা অত্যন্ত মারাত্মক বিষের বিরুদ্ধে লড়েও সেরে উঠেছিল, একই সঙ্গে গুহা থেকে বেরোবারও পথ খুঁজে নিয়েছিল, আর বেরিয়েই সাহস করে ঘরের বাইরে পা রাখতে শুরু করা মানুষগুলোর মধ্যে প্রথমেই যাকে পেল তাকেই তুলে নিয়ে গেল। লেপার্ডটার এই অবিশ্বাস্য রকমের চালাক প্রবৃত্তি, এই অসম্ভব জীবনী শক্তি, আমি বুঝতে পারছিলাম যে এসবই এই এতগুলো বছর মানুষের কাছে থাকার ফল। মানুষ খেকো হয়ে ওঠার পর বাঘ বা লেপার্ডদের স্বভাব পরিবর্তন লক্ষ্য করাটা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু এই জন্তুটার সঙ্গে যেন অন্য কোন জন্তুরই কোনো তুলনা করা যাচ্ছে না। সকালেই গুহা থেকে ফিরে এসেছিলাম। ব্রেকফাস্টের পর রাইফেল হাতে ইবৎসেনের ঘোড়ায় চড়ে রওনা হলাম সেই গ্রামের দিকে, যেখান থেকে সেই মহিলার প্রাণ হারাবার খবর এসেছে। তীর্থপথ ধরে পাহাড় বেয়ে একটা কোনাকুনি পথ, পথটা এক মাইল পরে মিশেছে গ্রামের রাস্তায়, আর সেই ক্রসিংটাতে ধস্তাধস্তির চিহ্ন, জমাট রক্তের দাগ, এক নির্মম হত্যার ভয়ঙ্কর নিঃশব্দ সাক্ষী। মহিলাকে লেপার্ডটা তার দরজা থেকেই ধরে, সেখান থেকে 100 গজ দূরে দুই রাস্তার মোড় পর্যন্ত টেনে নিয়ে যায়। তারপর শুরু হয় শিকার ও শিকারীর দীর্ঘ ধস্তাধস্তি, অবশেষে শিকারের মৃত্যু। মহিলার আর্তচিৎকার গ্রামবাসীদের কানে এলেও কেউই সাহস দেখিয়ে এগিয়ে আসতে পারেনি। লেপার্ড মহিলাকে প্রথমে 100 গজ চড়া একটা খাদের ধারে টেনে নিয়ে যায়, তারপর সেটাও পার হয়ে আরো 200 গজ ওপরে তুলে নিয়ে যায়, আর এই পুরো রাস্তা জুড়ে মাটিতে মৃতদেহটাকে টেনে নিয়ে যাওয়ার কোনো দাগ নেই, শুধুই রক্তের দাগ। আমি সেই রক্তরেখা অনুসরণ করে একটা সমতল জমিতে পৌঁছলাম। জায়গাটা 4 ফুট চড়া, 20 ফুট লম্বা। জমির ওপরে একটা 8 ফুট উঁচু ঢিবি, সেখানে একটা বেটে মেডলার গাছ, আর সেই গাছটাকে জড়িয়ে রেখেছে একটা বুনো গোলাপের ঝোপ, সাদা ফুলে ভরা। ঠিক সেই ঝোপটার সামনেই পড়েছিল বৃদ্ধার দেহ, নগ্ন নিথর, সাদা পাপড়িগুলো তার গায়ে ঝরে পড়ে আছে। সে এক অদ্ভুত দৃশ্য, প্রকৃতি নিজে যেন মৃতার প্রতি শেষ সম্মান জানাচ্ছে। বয়স 70, কিন্তু মহিলা লড়াই করে গেছিলেন একেবারে শেষ পর্যন্ত। লেপার্ডের শিকার হওয়া অনেক মৃতদেহই তো দেখেছি, কিন্তু এই বৃদ্ধার নিথর দেহটা দেখে একটা অদ্ভুত অনুভূতি হল, রাগ, করুণা, জেদ। আমি জানতাম এই হত্যার জন্য লেপার্ডটাকে এবারে প্রাণ দিতে হবে, হবেই। ইবৎসেন ফিরে গেল রুদ্রপ্রয়াগ আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আনতে, আর আমি রাইফেল হাতে বেরিয়ে পড়লাম দিনের আলোয় ওর মুখোমুখি হবার সম্ভাবনায়। এইটুকু বুঝতে পারছিলাম যে সেই সময় আসন্ন, আজ নয়তো কাল ওকে খুঁজে আমি পাবই, অথবা ওই মানুষ খেকো ঠিক খুঁজে নেবে আমাকে। এই এলাকাটা ছিল আমার কাছে সম্পূর্ণ নতুন, তাই আমার প্রথম কাজ ছিল চারপাশটা ভালো করে দেখে নেওয়া। পাহাড়টা খাদ থেকে উঠে গেছে প্রায় 4-5 হাজার ফুট, তার ওপর দিকে ঘন ওক আর পাইন গাছ, তার নিচে আধ মাইল চড়া ঘাসে ঢাকা খোলা জমি, আরো নিচে ঝোপ জঙ্গল। সেই ঘাসের জমির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের আরেক প্রান্তে পৌঁছলাম। সামনেই আরো একটা খাদ, যেটা আধ মাইল নিচে তীর্থপথে গিয়ে মিশেছে। খাদের ওপরে পাথরের গা বেয়ে নেমে আসছে একটা সরু জলধারা। আমার সিক্সথ সেন্স বলছে লেপার্ডের সম্ভাব্য আশ্রয় হতে পারে এই খাদটাই। জায়গাটা ভালোভাবে খুঁটিয়ে দেখলাম, একরকম নিশ্চিত ছিলাম যে লেপার্ডটা এখানেই কোথাও লুকিয়ে আছে। কিন্তু আমার উপস্থিতি ব্যাটা টের পেয়ে যাক সেইটা আমি চাইনি। তার জন্য আমাকে আবার মৃতদেহের কাছে ফিরতে হল। যতটুকু জানতে পেরেছিলাম যে বৃদ্ধাকে মেরে ফেলার পরপরই ভোর হয়, ওই এলাকা দিয়ে ততক্ষণে দু একজনের আনাগোনাও শুরু হয়ে গিয়েছিল। তার মানে লেপার্ডটাকে লাশটা ফেলে কাছেই কোথাও লুকিয়ে পড়তে হয়েছে। শক্ত মাটিতে থাবার ছাপ না থাকলেও অনুমান করতে পারলাম কোথা দিয়ে পালিয়েছিল লেপার্ডটা। আধ মাইল দূরে একটা ঝোপের কাছে হঠাৎ চোখে পড়ল আলগা মাটি, তাতে পরিষ্কার থাবার দাগ। তার মানে আমার অনুমানই ঠিক। পায়ের ছাপ অনুসরণ করে আবার পৌঁছে গেলাম খাদের কাছে। আমি নিশ্চিত এখানেই কোনো একটা ঝোপের আড়ালেই লেপার্ডটা লুকিয়ে গেছিল। আমি সেখানে শুয়ে পড়ে গাছপালার ঝোপঝাড়ের উপর চোখ রাখলাম। একটু পরেই চোখে পড়ল দুটো সেমিটার ব্যাবলার পাখি পাতা উল্টে পোকা খুঁজছে। বলে রাখা ভালো যে বন জঙ্গলে এরা কিন্তু খুব বিশ্বস্ত বার্তাবাহক। মাংসাশী প্রাণী আশেপাশে এলেই এদের হাবভাব বদলে যায়। আমি পাখিগুলোর উপর ভরসা রেখে চুপচাপ রইলাম, লেপার্ডটা নড়ে ওঠে কিনা সেই অপেক্ষায়। কিছুক্ষণ পরেও কোন রকম সাড়া শব্দ না পেয়ে ভাবলাম তাহলে হয়তো চড়াই বা উতরাই পথ বেয়ে পালিয়েছে। আর যদি কাছে পিঠে কোথাও থেকেও থাকে, আর কোনোভাবে যদি তাকে পাহাড়ের দিকে ধেয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে পাথরের ফাটলগুলোর কাছে ঝোপঝাড়গুলোতে নিশ্চয়ই আশ্রয় নেবে, আর আমিও গুলি চালাবার একটা ভালো সুযোগ পাব। আমি এবার নেমে এলাম একটু নিচে। খাদের ভেতর আঁকা বাঁকা পথে যতটা সম্ভব নিঃশব্দে হাঁটতে লাগলাম। ব্যাবলার দুটো তখনও ঝোপে বসে। বারবার মনে হচ্ছিল লেপার্ডটা নিশ্চয়ই ওদের আশেপাশেই কোথাও লুকিয়ে। আর ঠিক তখন ব্যাবলার দুটো চিৎকার করে উড়ে গেল। আমার বুকটা ধড়াস করে উঠল। সঙ্গে সঙ্গে রাইফেলটা তাক করলাম। ওই ফাটলের দিকে তাকিয়ে এগিয়ে যেতেই ভেজা মাটিতে আমার পাটা পিছলে গেল। আর ঠিক সেই মুহূর্তে লেপারটা এক লাফে উঠে গেল একটা ফাটলের পেছনে। আমার দ্বিতীয় চেষ্টাও ব্যর্থ। লেপারটাকে হয়তো আবার আগের জায়গায় তাড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব, কিন্তু আমি জানি তাতে কোনো লাভ নেই। ওর অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতাটা এক কথায় আনবিলিভেবল। আমার আর রিবার্টসনের দেখা হওয়ার কথা ছিল দুপুর দুটোয়। রুদ্রপ্রয়াগ থেকে সে নিয়ে এসেছিল আরো কিছু লোকজন, আর খাবার দাবার, পানীয়, পেট্রোম্যাক্স, আরো দুটো রাইফেল, বুলেট, মাছ ধরার ছিপ, এক বোতল সায়ানাইড, এমনকি ওই বিশাল জিন ট্র্যাপটাও। আমরা খাদের এক পাশে একটা ছোট নদীর ধারে বসলাম। টুকটাক কথাবার্তা, চাটা খাওয়ার পর আবার ফিরে গেলাম সেই সমতল জমিটায় যেখানে সেই বৃদ্ধার নিথর শরীরটা পড়ে আছে। আমাদের তৃতীয় চেষ্টার সময় এসে গেছে, আর মন বলছে এবারের শিকার সফল হবে, এইবারই আঘাত করতে পারব ওই নরখাদককে, শেষ আঘাত। বৃদ্ধার দেহটা যেখানে পড়েছিল সেই জায়গাটা ছোট করে একটা বর্ণনা দিই, কারণ জায়গাটা সম্পর্কে না জানলে আমাদের পরিকল্পনা আর বিপদের রোমাঞ্চ আপনারা বুঝতে পারবেন না। 4 ফুট চওড়া আর 20 ফুট লম্বা এক খণ্ড সমতল ভূমি। খাদের কিনারা থেকে মৃতদেহের দূরত্ব মাত্র 5 ফুট। জমিটার উপরে একটা ঢিপি, বলা যায় একরকম প্রাকৃতিক ব্যারিকেড। নিচে ভয়ানক ঢাল, আর তার গায়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বুনো গোলাপের ছোপ। ঢিপিটার উপরে ছোট একটা মেডলার গাছ, মাচা তৈরির জন্য যথেষ্ট নয়। তাই ঠিক হলো যে এবার বিষ, জেন্ট্র্যাপ আর রাইফেলে ভরসা। প্রথমেই আমরা মৃতদেহের বিভিন্ন অংশে বেশ অনেকটা পরিমাণে বিষ লাগিয়ে দিলাম। আগের বার খুব সম্ভবত সময় না পেয়ে খুব বেশি খেতে পারেনি লেপার্ডটা। এইবারে যদি ভালো করে খায় তাহলে সায়ানাইড তার খেল দেখাতে পারবে নিশ্চয়ই। আমরা মৃতদেহের এমন একটা অংশ বেছে নিলাম যেই অংশটায় লেপার্ডটা এসে মুখ লাগিয়ে মৃতদেহের মাংসটা খেতে পারে বলে মনে হচ্ছিল। ইবৎসেন আমাদের রাইফেল দুটো গাছের ডালে বেঁধে নিল। আমার .450 হাই ভেলোসিটি আর ওর হালকা ট্রিগারের .265 ম্যান লেকার, দুটো রাইফেলই এই প্রায় অলৌকিক লেপার্ডের জন্য যথেষ্ট। বড় জিন ট্র্যাপটা পুঁতে ফেললাম 15 ফুট দূরে। আমার অভিজ্ঞতা বলে দিচ্ছিল যে ওই জায়গাটাতেই লেপার্ডটার আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ট্র্যাপটা বসিয়ে সেটা শক্ত স্প্রিং দুটো চেপে ধরে রেখেই খুব সাবধানে ট্রিগার প্লেটটা এমনভাবে সেট করা হল যেন অল্প চাপেই সেটা বন্ধ হয়ে যায়। শুকনো পাতা, কাঠকুটো, ঘাস দিয়ে ট্র্যাপটা এমন চমৎকারভাবে ঢেকে দেওয়া হল যে আমরা নিজেরাই সেই মরণ ফাঁদটা আর খুঁজে পাচ্ছিলাম না। তবে এর পরের কাজটা ছিল আরো বেশি চ্যালেঞ্জিং, ইন্টারেস্টিংও বটে, কারণ এই কাজটাই লেপার্ডটাকে মৃত্যু মুখে ঠেলে দিতে সাহায্য করবে। রুদ্রপ্রয়াগে থাকাকালীন লেপার্ডের সন্ধানে দিন কাটাবার পাশাপাশি আমার বেশ কিছুটা সময় কেটেছে মাছ ধরে। আর মজার ব্যাপার হল যে সেদিন সেই ছিপের সুতোই লেপার্ডটাকে ফাঁদে ফেলতে ব্যবহার করা হল। শক্ত রেশমি সুতোর একটা প্রান্ত বেঁধে দিলাম প্রথম রাইফেলের ট্রিগারের সঙ্গে, তারপর সেটা রাইফেলের বাঁটের সঙ্গে পেঁচিয়ে নিয়ে গেলাম মৃতদেহের কাছাকাছি প্রায় 10 ফুট দূর পর্যন্ত। সেখান থেকে আবার পিছিয়ে এনে সেটা দ্বিতীয় রাইফেলের বাঁটের সঙ্গে পেঁচিয়ে বেঁধে দিলাম দ্বিতীয় ট্রিগারের সঙ্গে। সুতোটা এবার কেটে দিয়ে সেটার একদিক মহিলার কোমরে শক্ত করে বেঁধে লুপের মধ্যে দিয়ে টেনে এনে ট্রিগারগুলোর দিকে টান দিয়ে গিট বাঁধা হল, কেটে দেওয়া হল বাকি সুতো। ব্যাস, মৃত্যুফাঁদ অবশেষে প্রস্তুত। এবারে শুধু মহাশয়ের আগমনের অপেক্ষা। এত নিখুঁতভাবেই সব করা হল ঠিকই, কিন্তু হুট করেই মাথায় এলো আরেকটা চিন্তা। নরখাদকটা যদি আমরা যেদিক দিয়ে ভাবছি সেদিক দিয়ে না এসে আমরা যেদিকে পোষবো বলে ঠিক করেছি সেই দিক দিয়ে আসে, না না না, কিছুতেই সেটা হতে দেওয়া যায় না। আমাদের দিকে সমতল জমিতে 5টা জায়গায় গর্ত খুঁড়লাম, কিছুটা দূর থেকে কাটা ঝোপের কিছুটা করে কেটে এনে পুঁতে দিলাম ওই 5টা গর্তে। না, বোঝাই যাচ্ছে না যে এগুলো ওখানে আগে থেকে ছিল না। সব শেষে যেরকম বন্দোবস্ত করা হলো তাতে মনে হচ্ছিল না যে ইঁদুর ছাড়া অন্য কোনো জন্তু ফাঁদে না পড়ে মৃতদেহ অবধি পৌঁছতে পারবে। এরপর রাইফেল দুটোর সেফটি ক্যাচ খুলে রেখে আমরা ফিরে গেলাম গ্রামের দিকে। গ্রামের কাছেই মৃতদেহটা থেকে 50 গজ দূরে একটা বিশাল বড় আম গাছে আমরা একটা বেশ শক্তপোক্ত ও আরামদায়ক মাচা তৈরি করলাম। এই গাছটার কাছেই আমরা প্রথম রক্তের দাগ দেখেছিলাম। লেপার্ডটা ফাঁদে পড়লে এখান থেকেই বেটাকে শেষ করতে হবে। সন্ধে নামার ঠিক আগে আমরা মাচায় উঠে পড়লাম। মাচাটা থেকে মৃতদেহের দূরত্ব প্রায় 200 গজ, উচ্চতা এই 100 ফিট মতো হবে। ইবৎসেনের রাইফেলে টেলিস্কোপিক সাইট লাগানো ছিল, তবে তার ভয় হচ্ছিল এতটা দূর থেকে যদি নিশানা এদিক ওদিক হয়ে যায়, তাই গুলি করার ভার আমার উপর ছেড়ে সে একটা শক্তিশালী দূরবীনে চোখ রেখে অপেক্ষা করতে থাকে। তার চোখ লেপার্ডের সম্ভাব্য আসার পথে, আর আমার রাইফেল তাক করা উল্টো দিকে। নজর থাকল পাহাড়ের বাকি এলাকা জুড়ে। মাচায় উঠেই ইবৎসেন কিছুক্ষণ ঘুমিয়ে নিল। দিনের শেষ আলো গায়ে মেখে পাহাড় চূড়াগুলো তখন যেন সোনায় মুড়ে রয়েছে। আমি পাইপে টান দিতে দিতে পাহাড়ের গায়ে অন্ধকারের ইলিয়ে পড়ার সাক্ষী হয়ে রইলাম। জীবনের এই মুহূর্তটা কত মনোরম, কত সুন্দর! অথচ আগ্নেয়াস্ত্র হাতে তখন আমরা প্রহর গুনছি এক চোরা বিভীষিকার। সত্যি জীবন কতটা বৈপরীত্যে ভরা, তাই না? ইবৎসেনের ঘুম ভাঙল যখন, তখনও পুরোপুরি সন্ধে নামতে মিনিট ৪৫ মতো বাকি। ফিল্ড গ্লাসটা চোখে লাগিয়ে ইবৎসেন ভালো করে চারদিকটা দেখে নিল। আমার হাতে রাইফেল, যে কোনো মুহূর্তেই হয়তো নীরবে হাজির হবে সেই নরখাদক। এলাকা জুড়ে পুরোপুরি অন্ধকার নেমে এলেও যার অপেক্ষায় থাকা তার টিকিটিও দেখতে পেলাম না। সব নিশ্চুপ, নিস্তব্ধ। রাইফেল, দূরবীন সব যে যার কেসে ঢুকে পড়ল। লেপার্ডটাকে খতম করার আরও একটা সুযোগের সমাপ্তি। তবে হাতে আরও কয়েকটা সুযোগ তখনও ছিল। একটু পরেই শুরু হল বৃষ্টি। আমি ইবৎসেনকে বললাম, কপালখানা দেখেছ? এইরকম বৃষ্টি চলতে থাকলে তো
সব ভেস্তে না যায় শেষমেশ।
ট্র্যাপটা এত নিখুঁতভাবে বসানো হয়েছে, কিন্তু বৃষ্টির ভারে যদি ট্র্যাপের জ দুটো বন্ধ হয়ে যায়, ভেজা সুতোয় যদি একটুও টান পড়ে তাহলে রাইফেলের ট্রিগারেও টান পড়বে। আর তাহলে
আহা, অলক্ষণে কথা বলা বন্ধ করো জিম। কটা বাজে বলো তো?
৭:৩০।
ইবি, লেপার্ডটা ওই সেই ম্যানিটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ। অবশেষে ধরা পড়েছে ফাঁদে।
আমরা দুজনেই প্রায় এক লাফে মাচা থেকে নেমে পড়লাম।
এই ল্যাম্পটা জ্বলে না কেন রে বাবা? শয়তানটা ট্র্যাপে পড়লো, আমি এই দৃশ্যটা না দেখে থাকতে পারছি না।
আচ্ছা, আর কোনো আওয়াজ আসছে না কেন বলতো? লেপার্ডটা ট্র্যাপ থেকে বেরিয়ে গেল না তো?
শাট আপ জিম, তখন থেকে খালি বাজে কথা বলে চলেছ। তখন বললে বৃষ্টিতে ট্র্যাপটাই কাজ করবে না, এখন বলছো ব্যাটার ট্র্যাপে পড়েও বেরিয়ে যাবে। এত পেসিমিস্ট হলে চলে?
ইবৎসেনের ধমকে চুপ করে গেলেও আমার মনের খচখচানিটা গেল না। ট্র্যাপের কাছ থেকে আর কোনো আওয়াজ আসছিল না। আগেরবার যে লেপার্ডটা ট্র্যাপে ধরা পড়েছিল সেটা ক্রমাগত গর্জন আর চিৎকার করেছিল। এই লেপার্ডটা শুধু একবারই গর্জে উঠল, তারপর সব নিশ্চুপ। ব্যাপারটা ভালো ঠেকছিল না। ল্যাম্প হাতে আমরা ছুটলাম। ফিশিং লাইনগুলো বাঁচিয়ে কোন রকমের ঢিবিটার ওপরে পৌঁছে নিচে তাকিয়ে দেখি একটা গর্ত। কিন্তু ট্র্যাপটা পেট্রোম্যাক্সের তীব্র আলোয় ভালো করে দেখলাম, ১০ গজ মতো দূরে ট্র্যাপটা পড়ে আছে, জ দুটো বন্ধ, কিন্তু ট্র্যাপ তো ফাঁকা। আর মৃতদেহটা? সেটাও তো আগের জায়গায় নেই, কিছুটা দূরে পড়ে আছে, তার একটা বড় অংশ খেয়ে ফেলা হয়েছে। হতবুদ্ধি হয়ে শরীরে মনে সে এক প্রচণ্ড ক্লান্তি নিয়ে মাচায় ফিরে এলাম। রাতটা মাচায় শুয়েই কাটল। পরের দিন সকাল হতেই ছুটে গেলাম মৃতদেহটার কাছে। আমাদের সঙ্গে ছিল পাটওয়ারি, ইবৎসেনের আর আমার কয়েকজন লোক ও গ্রামের বেশ কিছু মানুষ। এই এতগুলো লোকের উপস্থিতির কথাটা এইরকম স্পষ্ট করে বলছি তার কারণ হল এই যে, সেদিন যা দেখেছিলাম সেটা একা দেখলে হয়তো নিজের চোখকেই বিশ্বাস করতাম না। জন্তুটা কি পিশাচ নাকি কোনো দানব, বা সত্যি কোনো অতি প্রাকৃত শক্তি? অমন বৃষ্টির রাতে অমন নিখুঁতভাবে তৈরি ফাঁদে না পড়ে লেপার্ডটা যে কিভাবে রক্ষা পেয়ে গেল, এটা কিছুতেই মাথায় ঢুকছিল না। লেপার্ডটা আমরা যেদিক দিয়ে ভেবেছিলাম সেই দিক দিয়েই এসেছিল। সমতল জমিটার কাছে এসে লেপার্ডটা একেবারে নিচ দিয়ে ঘুরে গেল, যেন বুঝতে পেরেছিল ওপরে বিপদ। তারপর ঘুরে এলো সেই দিক থেকেই যেদিকে আমরা শক্ত করে পুঁতে রেখেছিলাম কাঁটা ঝোপগুলো। একটা একটা করে তিনটে ঝোপ টেনে তুলে ফেলে নিজের জন্য পথ করে নিল। তারপর এক লাফে মৃতদেহের উপর গিয়ে পড়ল আর দেহটাকে টেনে নিল ফুটখানেক, ফলে যে সুতোগুলো দিয়ে আমরা ফাঁদ পাতছিলাম সেগুলো ঢিলে হয়ে গেল। তারপর শুরু হলো খাওয়া। অদ্ভুত অসাধারণ দক্ষতায় একবারও ছুঁয়ে গেল না ফাঁদের সেই সুতোটা যেটা আমরা মৃতদেহটার কোমরের সঙ্গে বেঁধে রেখেছিলাম। মৃতদেহের প্রায় সবটুকু জুড়েই বিষ মাখানো ছিল, শুধু মাথা আর ঘাড়ের কিছুটা অংশ বাদে। এই মহাধূর্ত লেপার্ড সায়ানাইডের কড়া গন্ধটা চিনে গেছিল আর তাই ঠিক ওই মাথা আর ঘাড়ের জায়গা থেকেই খাওয়া শুরু হল তার। হ্যাঁ, নিখুঁতভাবে অত্যন্ত সতর্কতার সাথে খেল, বিষ মেশানো জায়গাগুলো বাদ দিয়ে। খাওয়া শেষ করে লেপার্ডটা বৃষ্টির হাত থেকে বাঁচতে কোন একটা আশ্রয় খুঁজতেই যাচ্ছিল নিশ্চয়ই। আর ঠিক তখনই আমি যেটার ভয় পেয়েছিলাম সেইটাই ঘটে গেল। বৃষ্টির জল জমে গেছিল ট্র্যাপের দুই জয়ের ভেতরে, একটু চাপ পড়লেই বন্ধ হয়ে যেতে পারত। জলের চাপে অত সূক্ষ্মভাবে সেট করা ফাঁদের ট্রিগারের ওপর চাপ পড়তেই স্প্রিং আলগা হয়ে যায় আর বিশাল ফাঁদের দুই দিকের বড় দাঁতওয়ালা জ এসে চেপে বসল লেপার্ডের পেছনের বাঁ পায়ের হাঁটুর জয়েন্টে বা স্টাইফলের অংশটার উপর। যা হতে পারত এই পুরো রাতটার দ্য বিগেস্ট ভিক্টরি, সেইটাই হয়ে উঠল সেই রাতের সবচেয়ে বড় ট্র্যাজেডি। রুদ্রপ্রয়াগ থেকে নিয়ে আসার সময় ইবৎসনের লোকজনের হাত থেকে জিন ট্র্যাপটা কোনো এক জায়গায় পড়ে যায় আর তাতেই ট্র্যাপের একটা ইঞ্চি তিনেক লম্বা দাঁত ভেঙে যায়। আমাদের দুর্ভাগ্য আর লেপার্ডের চমৎকার কপালের খেল এমনই যে ট্র্যাপের জটা পায়ের ওপর নেমে এলেও লেপার্ডের পাটা ছিল ঠিক সেইখানে যেখানে ট্র্যাপের দাঁতখানা ভাঙা ছিল। তারপরেও ট্র্যাপটা ওর পাটাকে এমনভাবে চেপে ধরেছিল যে নড়বার প্রায় জো ছিল না, কিন্তু লেপার্ডের শক্তি আর বাঁচার ইচ্ছে 80 পাউন্ডের বিশাল ট্র্যাপটাকেও মাটি থেকে উপড়ে নিয়ে গেল পাহাড়ের গাবে প্রায় 10 গজ মতো নিচে। ট্র্যাপটার মুখে সকালে একগোছা লোম আর এক টুকরো চামড়া ছাড়া আর কিছুই ছিল না। শুনতে অবিশ্বাস্য লাগলেও 8 বছর ধরে মানুষ মেরে আসা একটা অত্যন্ত ধূর্ত পশুর পক্ষে এই কাজগুলো একেবারেই অসম্ভব নয়। বারবার নিজের চাতুর্যের পরিচয় দিয়ে লেপার্ডটা ততদিনে আমার রাগ আর সম্মান দুই হাসিল করে নিয়েছিল। আমি এই জন্তুটার ক্ষমতা সম্পর্কে তখন খুব ভালোভাবেই ওয়াকিবহল, তাই এই পরপর ব্যর্থতাও আমাকে পুরোপুরি দমাতে পারল না। আমি মনে মনে আবারও তৈরি হলাম নরখাদকটার মুখোমুখি হতে। কথায় বলে স্বভাব যায় না মলে, ট্র্যাপে পড়ার পর কোথায় কদিন ঘাপটি মেরে থাকবি, লোকচক্ষুর আড়ালে থাকবি তা নয়, নিজের কেরামতি দেখাবার লোভ ত্যাগ করতে পারল না লেপার্ডটা। হরিদ্বার থেকে বদ্রীনাথ যাওয়ার পথে এক বৃদ্ধ পশুপালক তার সাময়িক আস্তানায় রাত কাটাচ্ছিলেন। ঘরটার চারদিকে বেড়া দেওয়া ছিল, তবে মাঝরাতে পুরনো বেড়ার ফাঁক ফোকর দিয়ে দু একটা ভেড়া ও ছাগল বেরিয়ে গেছিল। সকালে উঠে দেখা গেল একটা নধর ছাগলকে লেপার্ডটা মেরে রেখে গেছে। ট্র্যাপে চাপা পড়ার পর তার ক্রুদ্ধ গর্জনে মনে হয়েছিল যে একটু হলেও হয়তো সে ভয় পেয়েছে, কিন্তু না, সে প্রথমে আমাদের নিরীক্ষণ করেছে আম গাছটার কাছাকাছি থেকে, তারপর সে গ্রামের দিকে চলে যায়। কম করেও মাইল 5 গিয়ে রুদ্রপ্রয়াগে পৌঁছে ইন্সপেকশন বাংলোর দরজায় আছড়িয়েছে। এই গোটা পথে তার থাবার দাগ দেখে বোঝা গেল যে ট্র্যাপে পড়েও লেপার্ডের খুব বেশি আঘাত লাগেনি। কেটে গেল আরো বেশ কয়েকটা দিন, ধূর্ত লেপার্ড এর মধ্যে আর কোনো মানুষের স্বাদ পায়নি, তার বদলে মেরেছে পুলের চৌকিদারের পোষা কুকুর আর একটা গরুকে। 1926 সালের 14 এপ্রিল তারিখটা গাড়োয়ালের জন্য গুরুত্বপূর্ণ। ওই দিনই দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ শেষবারের মতো মানুষ শিকার করে। রুদ্রপ্রয়াগ থেকে প্রায় 18 মাইল ওপরে ভ্যাসওয়ারা গ্রামে এক বিধবার 12 বছরের প্রাণবন্ত ছেলেকে নৃশংসভাবে হত্যা করে নরখাদকটা। খবরটা পাওয়ার সাথে সাথেই আমি রওনা দিই সেইখানে। খড়ের মাচায় সারা রাত একটা প্রচণ্ড ঝড় জলের রাত কাটিয়ে নরখাদকটাকে মারতে পারিনি ঠিকই, তবে সাক্ষী হয়েছিলাম দুটো লেপার্ডের এক ভয়াবহ লড়াইয়ের। স্থানীয় লেপার্ডের সঙ্গে এঁটে উঠতে না পেরে আমাদের নরখাদকটি এলাকা ছেড়ে চম্পট দেয়। এদিকে লেপার্ড হত্যায় আবারও ব্যর্থ মনোরথ হয়ে আমি রুদ্রপ্রয়াগে ফিরে আসি। রুদ্রপ্রয়াগ পৌঁছবার মাইল চারেক আগেই গোলাব রায় বলে একটা জায়গায় হঠাৎ লেপার্ডের পায়ের ছাপ দেখতে পাই। পায়ের ছাপ যেখানে অদৃশ্য হয়ে যায় সেই জায়গাটা আমার পরিচিত। কাছেই আমার বহু বছরের পরিচিত পণ্ডিতের পান্থশালা। এই পণ্ডিত যে শুধুই একজন মজার মানুষ তা নয়, তার আরও একটা বিশেষ পরিচয় আছে। গত 8 বছরে নরখাদকটার হাত থেকে বেঁচে ফিরেছেন মাত্র 2 মানুষ, তাদের মধ্যে একজন এই পণ্ডিত। যাই হোক, পণ্ডিতকে আমি সতর্ক করে দিলাম সেই এলাকায় নরখাদকের উপস্থিতি সম্পর্কে। পান্থশালার গা ঘেঁষে একটা খড়ের কাদায় পরপর 3 রাত আমি অপেক্ষা করে রইলাম নরখাদকটার, কিন্তু কোনো চিহ্নই দেখা গেল না তার। ততদিনে ইবৎসনও পাউরি থেকে ফিরে এসেছে। আমার কাছে এই কদিনের যাবতীয় বিবরণ শুনেও আমার পীর চাপড়িয়ে সান্ত্বনা দিল সে। 2 বন্ধু মিলে অনেক আলোচনার পর ইবৎসনকে কোনো মতে রাজি করালাম আরো 10টা রাত গোলাব রাইয়ে থেকে যাওয়ার। এইবারে কোনো ফল না হলে অগত্যা সোজা নৈনিতাল। লেপার্ডের দেখা না পেলেও মাঝে মধ্যে তার থাবার দাগ দেখতে পাওয়াই আমার এই শেষ চেষ্টার কারণ। পণ্ডিতের পান্থশালার 100 গজ মতো দূরেই একটা বড় আম গাছ। ঠিক করলাম আগামী 10 রাত আমি ওই আম গাছেই লেপার্ডের অপেক্ষা করব। টোপ হিসেবে রাখব গলায় ঘণ্টা বাঁধা একটা ছাগলকে। দেখা যাক এইবারে যদি ভাগ্য দেবী সুপ্রসন্ন হন। প্রতিদিন ইবৎসনের 2 লোক আমার সঙ্গে আম গাছ অব্দি এসে আমায় মাচার উপর উঠে পড়তে সাহায্য করত। আবার সকাল হলেই আমার খোঁজে চলে আসত তারা। এইভাবেই একে একে 10টা রাত কেটে গেল। এর মধ্যে লেপার্ডের হাতে আর কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে লেপার্ডটা যে সেই অঞ্চলেই ছিল তার প্রমাণ সে নিজেই দিয়েছিল একটা ছাগল আর একটা ভেড়া তুলে নিয়ে গিয়ে। কিন্তু তা সত্ত্বেও কেন জানি না সেবারে লেপার্ডটাকে ছাগলের লোভ দেখিয়েও কোনো লাভ হল না। না, এইভাবে আর অপেক্ষা করার কোনোই মানে হয় না। গাড়োয়ালকে তাহলে একটা মানুষকে কোন লেপার্ডের করুণার ভরসায় রেখেই চলে যেতে হবে আমায়। এই ভাবনাটাই আমাকে কুরে কুরে খাচ্ছিল। শেষমেশ সিদ্ধান্ত নিয়েই ফেললাম আর একটা মাত্র রাত, শেষ একটা রাত, ওই আম গাছেই আর একটা রাত কাটিয়ে তবেই ফিরব নৈনিতালে। সেদিন পণ্ডিতের পান্থশালায় প্রায় 150 লোকের থাকার ব্যবস্থা। আমি সতর্ক করে দিলাম যাতে রাতে বাইরে কেউ না থাকে। রাত বাড়তেই অন্ধকার গাঢ় হল। পান্থশালার বাইরে লণ্ঠনের আলো হাতে করে একটা লোককে বেরিয়ে আসতে দেখলাম। দুটো কুকুর ক্রমাগত ডেকে চলেছে। লোকটা আলো নিভিয়ে ভেতরে ঢুকে যাওয়ার পরেও কুকুরগুলো ডেকে যেতে থাকায় আমি একরকম নিশ্চিত হলাম আমাদের প্রত্যাশিত অতিথির উপস্থিতি সম্পর্কে। লেপার্ডটা খুব সম্ভবত পান্থশালার লোকটাকে দেখেছে, আর ঠিক সেই মুহূর্তে আমাদের দিকেই এগিয়ে আসছে। কুকুরগুলো ডাক থামল, তার মানে ওদের চোখের আড়ালে চলে গেছে লেপার্ডটা। নিঃশ্বাস বন্ধ করে আমি অপেক্ষা করে রয়েছি, হয়তো হয়তো এক্ষুনি গাছের আড়াল থেকে ছাগলটার উপরে ঝাঁপিয়ে পড়বে। এক একটা মিনিট কেটে যাচ্ছে, আমার হঠাৎ মনে হল, তবে কি ছাগলটাকে ছেড়ে লেপার্ডটা পান্থশালার দিকে চলে যাবে মানুষের লোভে? চারিদিকে অদ্ভুত একটা নৈঃশব্দ। গাছের নিচে রাখা ছাগলটা আর আমার দূরত্ব 20 ফিট। ঘন অন্ধকারে আমার অস্ত্র হল হাতের এই রাইফেলখানা, তাতে লাগানো ছোট্ট টর্চ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার সজাগ কান দুটো। হঠাৎ গাছের নিচ দিয়ে কি যেন একটা ছুটে গেল বলে মনে হল। ছাগলের গলায় বাঁধা ঘন্টাটা বেজে উঠল। টর্চের বাটনটা টিপতেই দেখলাম রাইফেলের নল মানুষ খেকো লেপার্ডের ঠিক মাথায় তাক করা। 1 ইঞ্চিও হাত না সরিয়ে দিলাম ট্রিগারটা টেনে, আর সঙ্গে সঙ্গে টর্চের আলোটা নিভে গেল। আমার গুলির শব্দ প্রতিধ্বনিত হয়ে পাহাড়েই মিলিয়ে গেল। তার যে কি পরিণাম হল তাহার বুঝতে পারলাম না ওই ঘন অন্ধকারে। কিছুক্ষণ বাদে শুধু এইটুকু টের পেলাম যে ঘন্টা বাঁধা ছাগলটা চলাফেরা করছে, হয়তো ঘাস খাচ্ছে। ভোর হওয়ার মুখে মুখেই গাছ থেকে নেমে এলাম। ছাগলটার পিছনে রাস্তার ধারে বেশ বড় একটা পাথর, পাথরের ওপর 1 ইঞ্চি চওড়া রক্তের দাগ। 50 গজ মতো দূরে যেতেই দেখলাম মরে পড়ে আছে রুদ্রপ্রয়াগের নরখাতক, এলাকার সন্ত্রাস, আমার নেমেসিস। তাকে এই অবস্থায় চিনে নিতে আমার এতটুকু অসুবিধে হল না। এ কোনো অলৌকিক সত্তা কিংবা কোনো পিশাচ নয়, এ হল সেই লেপার্ড যে রাতের পর রাত আমাকে লক্ষ্য করে গেছে। ওকে কাবু করবার আমার ব্যর্থ প্রচেষ্টায় হয়তো নিঃশব্দে পৈশাচিক হাসিতে গড়াগড়ি দিয়েছে, হয়তো সেই সুযোগের আশায় ঠোঁট চেটেছে যে কখন আমাকে অসতর্ক অবস্থায় পেয়ে আমার গলায় দাঁত বসাবে। কিন্তু আমার চোখের সামনে তখন পড়েছিল একটা বুড়ো লেপার্ড, ভারতবর্ষে সম্ভবত সবচেয়ে ঘৃণ্য জন্তু, যার একমাত্র অপরাধ যতটা না প্রকৃতির নিয়মের বিরুদ্ধে তার চেয়ে বেশি মানুষের নিয়মের বিরুদ্ধে, যে সে বহু মানুষের রক্তপাত ঘটিয়েছে, যতটা না মানুষকে আতঙ্কিত করার জন্য তার চেয়ে অনেক বেশি নিজের প্রাণ রক্ষার জন্য। তার চোখ দুটো অর্ধেক বোঝা, যেন শান্তিতে ঘুমিয়ে রয়েছে দীর্ঘ অন্তিম ঘুম। May 2, 1926, পুরো গাড়োয়ালের কাছেই সেটা একটা বিশেষ দিন, অত্যন্ত আনন্দের স্বস্তির দিন। 8 বছর ধরে যারা রাতের অন্ধকারে দরজায় তালা দিয়ে ঘুমত তারা আজ মুক্ত, নিশ্চিন্ত। এবছর যার কাঁধে ছিল এই হাজার হাজার পাহাড়ি মানুষগুলোর জীবনের দায়ভার, আজ স্বস্তির একটা লম্বা শ্বাস ফেলল। সরকারি নিয়ম মেনে লেপার্ডটার শরীরের খুঁটিনাটি মাপজোক করা হল, শরীর জুড়ে তার ক্ষত চিহ্ন। বেশিরভাগই ভ্যাসওয়ারার স্থানীয় লেপার্ডের সঙ্গে লড়াইয়ের পরিণতি, আর বহু পুরনো একটা বুলেটের দাগ। 8 বছর আগে ওই বুলেটের আঘাত পাওয়ার পর থেকেই মানুষ খেকো হয়ে উঠেছিল জন্তুটা। শয়ে শয়ে মানুষের ভিড় জমে উঠেছিল সেদিন ইবৎসনের বাংলোর চৌহদ্দিতে। কেউ এসেছিলেন গাঁদা ফুল হাতে, কারো হাতে গোলাপের তোড়া, কেউ কেউ কেবল 2 হাত ভরে আশীর্বাদ করে গেলেন। তাদের অধিকাংশেরই চোখে জল, আর মুখে মানুষ খেকো বিভীষিকার করুণ কাহিনী। সেই অলৌকিক পিশাচ দুষ্ট আত্মা লেপার্ডের মৃত্যু আজ যেন পাহাড়ের গায়ে নতুন সূর্যোদয়, একটা যুগের অবসান। ভয়ের সন্ত্রাসের সেই দীর্ঘ অমাবস্যার রাত আজ ইতিহাস। শুধু এই গাড়োয়ালের, এই রুদ্রপ্রয়াগের আকাশ বাতাস অলোকনন্দার জল হয়তো মনে রেখে দেবে সেই রক্তাক্ত দিনগুলির কথা। আজ থেকে শত বছর পরেও এখানকার মানুষ স্মরণ করবে রুদ্রপ্রয়াগের নরখাদকের কথা, আর সেই সঙ্গে হয়তো স্মৃতিতে রয়ে যাবে এই সামান্য বিদেশি শিকারীর নাম। হয়তো চিরকালই এক বাক্যে উচ্চারিত হবে, জিম কর্বেট অ্যান্ড ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ।
সানডে সাসপেন্সে শুনছিলেন জিম কর্বেটের দ্য ম্যান ইটিং লেপার্ড অফ রুদ্রপ্রয়াগ অবলম্বনে রুদ্রপ্রয়াগের মানুষ খেকো। অডিও নাট্যরূপ জিনিয়া রায়, গল্প পাঠে ও জিম কর্বেটের চরিত্রে গৌরব চক্রবর্তী, ইবৎসনের ভূমিকায় ঋতব্রত মুখার্জি, বৃদ্ধ মেষ পালক পুষ্পল গাঙ্গুলি, খ্রিস্টান সাধু অন্যান্য ভূমিকায় শেখর, গ্রামবাসী ও অন্য কয়েকটি ভূমিকায় মির্চি সায়ন, সঙ্গে অরুণিমা মানালি ইভানা ও মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত দীপক রায়, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, এডিট অ্যাসিস্ট্যান্স দেবার্ঘ, প্রচার অলঙ্করণ জয়েন্ট দ্য ডটস, প্রচার সহায়তায় অর্ণব, শব্দগ্রহণ ও পরিচালনা অভিজিৎ রায় মল্লিক, অতিরিক্ত ধ্বনি পরিকল্পনা রিচার্ড, কাহিনীর সূত্রধার এবং সৃজনশীল পরিকল্পনা পরিচালনায় আমি ইন্দ্রাণী। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchibanglay অথবা গানা অ্যাপে।